8 নভেম্বর 2015 চাপাই নবাবগঞ্জ। বয়ান পেশ করবেন কুতবে আলম আরেফিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকতুল আলী।
ঢেকে রেখো না হলে পোকা পড়বে। ছবি তোলা বা ভিডিও করা এটা কোন সুন্নত আমল নাকি? এখন লোকদের মধ্যে বিনা দলিলে আবেগ অনেক বেশি। মুসলমানদের মধ্যে যাদের ভিতরে দিনের চেতনা আছে, দিনকে ভালোবাসে, এদের বিশাল অংশ আবেগে ভাসতেছে, ব্যক্তিগত আবেগ, সম্মিলিত আবেগ। মুসলমানদের বিশাল অংশ আবেগে ভাসতে ভাসতে দিন থেকে অনেক দূরে সরতেছে। কোরআন সুন্নার হেদায়েতের দিশার আলোকে ভাসা উচিত। বিবেকের এবং আবেগের ভিতরে পড়ে সব আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যেতেছি। আল্লাহ তাআলা সব মুসলমানকে কোরআন সুন্নার আলোর মধ্যেই জিন্দগি কাটানোর তৌফিক দান করে। الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم العلماء ورثة الأنبياء. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المؤمن كالبنيان يشد بعضه بعضا. وقال عليه الصلاة والسلام ارحموا من في الأرض يرحمكم من في السماء. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم এত শব্দ করে ছেলে পেলেরা, এদেরকে বুঝে টুঝে থামানো যায় না, এত আওয়াজ মনে হয় যে লাগাতার স্লোগান, এদেরকে ভাই থামাবার চেষ্টা করো, এত চিৎকার এত আওয়াজ কিসের জন্য? আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাবালুর আল্লাহের বেশুমার শুকর, আল্লাহ তাআলা নিজ দয়ায় আমাদেরকে ঈমান এবং ইসলামের দৌলত দ্বারা ধন্য করেছেন। ঈমান এবং ইসলাম এই পৃথিবীতে আসমানের নিচে সব জমিনের উপরে সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় নেয়ামত। নেয়ামত পাওয়ার পরে সে নেয়ামতের কদর করা চাই, শুকর করা চাই। যার কাছে শুধু ডাল রুটি ভাতের ইন্তজাম আছে নেয়ামত মনে করে সেটারও শুকর করা চাই। আর যদি আল্লাহ পাক কাউকে ঈমানের মতো দৌলত দেন তো কি পরিমাণ শুকর করা চাই? ঈমানের শুকর কি? ঈমানের শুকর কি জিনিসটা? যখন ঈমান নসিব হয় এজন্য কি শুকর আদায় করতে হয়? লাইন শাকারাতুম লাযীদান্নাকুম, নেয়ামতের শুকর করলে নেয়ামত বাড়তে থাকে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সম্পর্কে পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম তাদেরকে আমি ঈমান দান করলাম। শুধু ঈমান না, যে এই কওম এরকম কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ পাক তাদের অন্তরটাকে আল্লাহর জন্য খালেস বানায় নিয়েছেন। খালেস যে শুধুই আল্লাহর মহব্বত, তাওহীদ, আল্লাহর মহব্বত, আল্লাহর আনুগত্য, আল্লাহই আল্লাহর জন্য নিবেদিত থাকার তৌফিক আল্লাহ তাদেরকে দান করবেন। আল্লাহ পাক নবীর সব সাহাবীদের সম্পর্কে এই কথা বলছেন, ইমতাহানাল্লাহ কুলুবাহুম লিত্তাকওয়া, অন্তর যদি তাকওয়া বলা হয়, জিন্দগি তাকওয়া বলা হয়, তাকওয়ার মানে হল নির্দাক ভাবে, নির্মল ভাবে, নিষ্কলুষ ভাবে, নিখুঁত ভাবে, খালেস আল্লাহর জন্য হয়ে যাওয়ার হৃদয়টা। এইরকম হৃদয়ের নাম পবিত্র কোরআনে কলবে সালিম। কেয়ামতের ময়দানে কেউ সফলকাম হবে না, কারোই মুক্তি হবে না, যদি অন্তরটা আল্লাহ পাকের সম্মুখে একদম নির্দাক নিষ্কলুষ না নিয়ে যাওয়া যায়। আমরা অনেক মুসলমান আজকে দুনিয়াতে এভাবে বসবাস করি, আমি মুসলমান, আমি জাদ্রেল নেতা, আমি বিরাট কিছু। ভাই আমি মুসলমান, ঈমানের দৌলতের কারণে আমি বিনয়ী হওয়া উচিত, শুকরগুজার হওয়া উচিত। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন যেখানে যেখানে ঈমানের আলোচনা করছেন, আমরা যারা কোরআন সুন্নাহ নিয়ে আলোচনা করি, গবেষণা করি, ফিকির করি, আমাদের কখনো কি তৌফিক হয়েছিল যে মহান আল্লাহ ঈমান দান করলেন? ঈমান মানুষের জীবনে কি কি বৈশিষ্ট্যাবলীর দাবি করে, কি কি গুণাবলীর দাবি করে? একজন মুমিনের আল্লাহর জন্য ঈমানি গুণাবলীতে কিভাবে গুণান্বিত, কিভাবে নূরান্বিত হইতে হয়, এই চেতনা, এই ফিকির আমাদের মধ্যে কখনো কি পয়দা হয়েছিল? হ্যাঁ, যারা যারা ঈমান এবং ইসলামে ধন্য, যে কোনো মানুষই হোক, চাই আলেম হোক, চাই গায়রে আলেম, চাই মজাব মাননেওয়ালা, চাই মজাব না মাননেওয়ালা, যেই হোক, কিন্তু ঈমানের এই দৌলত লাভের পর আমি এটার কতটুকু শুকর গুজারি করলাম, পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমান যাদের সিনাতে আসে আল্লাহর নাম শুনলেও তারা কাঁপতে থাকে। শুনতেছেন ভাইরা আপনারা? ঈমান যদি কারো সিনার ভিতরে থাকে, কোন কাফের মুশরিকের মুখেও যদি আল্লাহর নাম উচ্চারিত হয়, আল্লাহর নাম শুনলে এই নামের প্রভাব তার অন্তরে সে উপলব্ধি করবে। আপনারা যারা আলেম মানুষ তারা জানেন যে হযরতে আদম আলাইহিসসালাম জান্নাত থেকে যে বের হয়ে আসলেন যে কিসের কারণে, আদম আলাইহিসসালামের কোন গুনাহ তো ছিল না, কোন পাপে লিপ্ত তিনি হন নাই, হ্যাঁ জান্নাতের ভিতরে কোন সীমা লঙ্ঘন তো তিনি করেন নাই। আল্লাহ পাক সৃষ্টি করছেন, আল্লাহর সৌন্দর্য, আল্লাহ পাকের সৌন্দর্য নূর ও তাজাল্লি দর্শনে তিনি ধন্য হইতেই থাকছেন। যে সর্বদা সূর্যের আলো দেখতে থাকে সে কি মনে করতে পারে এটা তো খুব একটা ভালো লাগলো না, কিছুক্ষণ চেরাগের আলো দেখি, প্রদীপের দিকে কিছুক্ষণ তাকায় থাকি, এমনটা কি মনে হয়? হ্যাঁ, তো প্রিয় বন্ধুরা, সূর্যের স্রষ্টা, চন্দ্রের স্রষ্টা এবং গোলাপ চামেলি পদ্মবেলির স্রষ্টা, সকল সৌন্দর্যের স্রষ্টা, সকল সুন্দরকে সৌন্দর্য দাতা মহান আল্লাহর দিদার লাভের পর হযরত আদম আলাইহিস সালামের দৃষ্টি একদম স্থির এবং নিবদ্ধ হয়ে গেছিল কেবল আল্লাহ পাকের মহান সত্তার সৌন্দর্যেরই উপর। আর কোনো দিকে দৃষ্টি দেওয়ার আর কিছু ভাববার মতো কোনোই সুযোগ তো তার ছিলই না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন, একজন সাহাবিয়াকে এক লোক জিজ্ঞাসা করলেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছিলেন তো সিফিলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনি আমাকে একটু বর্ণনা দেন না, শুনি আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। তো ওই সাহাবিয়া তখন বললেন যে হে আমার প্রিয় সন্তান, যদি তুমি লাউ রাআইতাহু রাআইতাশ-শামসা তাজরি আলা ওয়াজহি, যদি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি দেখতে পাইতা, তুমি দেখতা যে যে একটা নূরের সূর্য তার চেহারার ভিতরে একদম ভাসমান এবং চলমান আছে। সূর্য উঠে এবং ডুবে, উঠলো তো সুন্দর লাগলো, ডুবলো তো সব অন্ধকার হয়ে গেল। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে যখনই তাকাবে তুমি দেখবে যে সর্বক্ষণ নূরের সূর্য চলমান একদম দীপ্তিমান এবং ভাস্বর হয়ে আছে ওই চেহারা মুবারকের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো খোদা না, একজন নবী এবং সকল নবীদের শ্রেষ্ঠ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা সৌন্দর্য এটা আল্লাহ পাকের চেহারা, আল্লাহ পাকের সৌন্দর্যেরই প্রতিবিম্ব, আল্লাহ পাকের সৌন্দর্যেরই রেখাপাত, প্রতি ছায়া মাত্র। হ্যাঁ, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খালাকাল্লাহু আদমা আলা সূরতিহি। এই হাদিসের মর্ম কথা হলো, শাব্দিক অনুবাদ যাই হোক, মর্ম অর্থ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদমকে যে আল্লাহ পাক সৃষ্টি করছেন, আদমের চেহারার মধ্যে, আকৃতির মধ্যে আল্লাহ পাক নিজের সৌন্দর্যের ঝলক ছিটায় দিয়েছেন। বস্তুত এই কারণেই, আল্লাহর কসম, এই কারণে পৃথিবীতে মানুষ সবচেয়ে সুন্দর, মানুষের কোনো তুলনা নাই, মানুষের মতো এই সৃষ্টির সৃষ্টিগুলোর মধ্যে আর কোনো এরকম সুন্দর দ্বিতীয় কিছু নাই। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন নিজেই অনেকগুলো কসম করে বলতেছেন, অতীন মজ্জাইতুন অতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খলকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। শুনতেছেন ভাইরা? আল্লাহ পাক বলেন যে আঞ্জিরের কসম, জৈতুনের কসম, পবিত্র মক্কা নগরীর কসম, আমি মানুষকে সর্বাধিক সুন্দর করে বানাইছি। আর মানব জাতির ভিতরে সর্বশ্রেষ্ঠ কাফেলা হলো, সবচেয়ে সুন্দর কাফেলা নবীদের কাফেলা। কি কথা বুঝেন নাই? এই আয়াতে পাকের ভিতরে চিন্তা করলে বুঝতে পারবেন যে এই আয়াতের অর্থ হলো, বিশ্বের মানুষ তোমরা সকলেই দেখবা তোমরা সকলে সুন্দর, গোলাপ সুন্দর, চামেলি সুন্দর এবং হরিণ সুন্দর, ময়না সুন্দর, সবই সুন্দর, কিন্তু মানুষ সবচেয়ে বেশি সুন্দর। এই আকাশের চাঁদও সুন্দর, সূর্যও সুন্দর, কিন্তু তার চেয়ে সুন্দর এই মানুষ। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকট এক লোক গেছে, গিয়া বলছে, হুজুর আমি তো সর্বনাশ করে ফেলছি, কি আমার স্ত্রীকে আমি বলছিলাম যে তুমি যদি চাঁদের থেকে বেশি সুন্দরী না হও তোমাকে তিন তালাক, কিন্তু হুজুর আমি তো আবেগে বলে ফেলছিলাম কথাটা, মহব্বতের আবেগে, কিন্তু ঘটনা হচ্ছে এই, আমার স্ত্রী জম কালো, জম কালো যে চাঁদের থেকে সুন্দর হবে কোথা থেকে, বুঝেন না। এখন স্ত্রী আসে না গেছে, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন তোমার স্ত্রী আছে, তুমি টেনশন করো না। লোকটা মুসলমান, আর ওই জমানায় ইমাম বহুত ছিলেন, হ্যাঁ, ইমাম ইবনে আবি লাইলা, ইমাম ইবনে সুবরমা, হযরত ইমাম সুফিয়ান সৌরি, ইমাম আবু হানিফা, আরো বড় বড় বহু ইমামরা তখন ছিলেন। এখন তো চার মজাবের নাম শুনেন খালি না, চার মজাব শুনলে অনেক ভাইরা মনে করেন এটা চারটা মতবাদ, লেনিনের মতবাদ, স্টালিনের মতবাদ, মাওসংকের মতবাদ, ফেরাউনের মতবাদ, নমরুদের মতবাদ, আবু লাহাব আবু জাহাবের মতবাদ, এরকম ইবাব আবু হানিফা কোন মুশরিক ছিলেন কিনা, যে তারও একটা অবৈধ মতবাদ, কুফরি মতবাদ, ইমাম মালিক রহমুল্লাহ কোন এরকম সমাজতন্ত্রী ছিলেন কিনা তার একটা মতবাদ, ইমাম আহমদ ইবনে হাম্বল এরকম আরেক মতবাদ ওয়ালা, এরকম কিছু লোকেরা বিভ্রান্তির শিকার কিনা এটা আমরা স্পষ্ট বুঝতে পারি না। কিছু লোক এরকম নাম শুনলে কেন এত পরেশান হয়, সম্ভবত আমাদের এই ভাইদের সামনে এই ইমামদের জীবন, তাদের এলম, তাদের আমলের বিস্তারিত জ্ঞান নাই, তাদের জীবন চিত্র আমাদের সম্মুখে সুস্পষ্ট না থাকার কারণে আমরা হয়তোবা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। কিন্তু এই কথা বলা যাবে না যে লোকগুলো মজাবের বিরুদ্ধে লাগছে, বিরুদ্ধে বলে, তারা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করতেছেন। অনেক আলেম মানুষ আবেগের চোটে এমন কথাও বলেন, আলেম যিনি হন তার কথাগুলো মার্জিত হওয়া চাই, পরিচ্ছন্ন হওয়া চাই, কোরআন সুন্নার বিধান, সিদ্ধান্ত এবং আলোর দিশা দ্বারা নিয়ন্ত্রিত হওয়া চাই। দুনিয়ার মানুষ অ্যাক্সিডেন্ট করতে পারে, নবী আল্লাহর নবী যাদেরকে নিজের স্থলে স্থলাভিষিক্ত করে গেছেন, তো তারাও যদি অ্যাক্সিডেন্ট করে তো পৃথিবীর মানুষ হেদায়েত পাবে কোথেকে, হ্যাঁ, সুন্দর জীবন পাবে কোথেকে, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। কি বলবো, যেদিকে ছুটি সেদিকেই এক মহা প্রান্ত, কোথায় যায় কি করি। যাই হোক, হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকট গিয়া লোকটা জিজ্ঞাসা করলো, স্ত্রীকে এমন কথা বললাম, এখন কি বিবি আসে না গেছে, কি কথা বুঝেন না। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন যে তোমার স্ত্রী আসে, তুমি টেনশন করো না। হ্যাঁ, এখন কোথার থেকে বললেন, এটা হলো বিষয়, হ্যাঁ, যে অনেকে মনে করে হাদিস 10-20 হাজার, 50 হাজার, 10 লাখ যদি মুখস্থ থাকে তিনি বড় ইমাম। হ্যাঁ, কোরআন সুন্না পড়ছেন কিছু আপনি, কোথায় পড়াশোনা করছেন, সনদটা শুনি একটু, কোন দেশে লেখাপড়া করছেন, হাদিসের 10 লাখ মুখস্থ থাকলে সে বড় আলেম, তিনি বড় আলেম বটে, কিন্তু 10 লাখ হাদিসের ব্যাখ্যা যদি তিনি করতে না পারেন যথাযথভাবে, আর যিনি এই 10 লাখ হাদিসের ব্যাখ্যা, 10 হাজার হাদিসের ব্যাখ্যা যথাযথভাবে সঠিকভাবে অধিকতর গ্রহণযোগ্যভাবে দিতে পারেন, 10 লাখ হাদিসওয়ালার চেয়ে 10 লাখ হাদিসের যিনি সঠিক ব্যাখ্যাদাতা তিনি আরো বড় আলেম। শুনতেছেন ভাইরা, এগুলো হাদিস থেকে প্রমাণিত। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবীরা, বাল্লিগু আননি ওয়ালাউ আয়াত, হ্যাঁ, যে আমার একটা মাত্র কোরআনের একটা মাত্র আয়াত, অথবা ইয়া এই হাদিসের অর্থ আমার একটা মাত্র বাণী, একটা মাত্র কথা, আমার থেকে একটা মাত্র বাক্য, চাই সেটা কোরআন হোক অথবা আমার হাদিস হোক, যদি তোমরা পাও বিশ্ববাসীর নিকট সেটা পৌঁছে দাও। কি কথা বুঝেন নাই, বাল্লিগু পৌঁছে দাও, এই পৌঁছে দাও মানে যা পাও সেটা পৌঁছে দাও। এজন্য দিন পৌঁছানোর ক্ষেত্রে, দিনের তাবলীগের ক্ষেত্রে নবী রসুলরা বিশ্বের সবচেয়ে অগ্রগামী, আর নবী রসুলদের পরে বিশ্বে দিনের তাবলীগের ক্ষেত্রে সবচেয়ে অগ্রগামী উলামায়ে দীন। কারণ মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আসমান থেকে আপনার নিকট আপনার রব্বের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে কমপ্লিটলি সেটার তাবলীগ করেন। কিভাবে কথা বুঝেন না আপনারা? তো মহান আল্লাহর তরফ থেকে যে নবীর নিকট যে দিন আসছে সেটা কি এই আট দশটা বিশটা কথা? পবিত্র কোরআন ৩০ পারা পুরাটা এবং ৩০ পারার ভিতরে যে মর্মগুলো আছে সেটাও আল্লাহ পাক আসমান থেকে নবীর নিকট নাজিল করছেন, চাই সেটা ফেরেশতার মাধ্যমে হোক অথবা সরাসরি হোক, উভয় রকমই ওহী নাজিল হইত। ওহী দুই রকম, একটা হলো যেটা কোরআনের রূপে আসছে এটাও ওহী, আর একটা কোরআনের রূপে না কিন্তু নবী নিজে বলতেন সেটাও ওহী। আর নবী বলতেন সেটা আবার দুই ভাবে, একটা হলো নবী বলতেন যে আমার রব বলছেন, মহান আল্লাহ বলছেন, এই বলে তিনি কথাটাকে উদ্ধৃত করতেন আল্লাহ পাকের রেফারেন্সে, সেটাও ওহী। কি কথা বুঝেন নাই? এই এটাকে হাদিসে কুদসি বলে। আর একটা ওহী যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলতেন না, আল্লাহ বলছেন এরপরে আমি বলি, বরং তিনি নিজের ভাষা হিসাবে ডাইরেক্ট ডাইরেকশন তিনি বলে দিতেন, তো সেটা হাদিস শরীফ। এই সবটা সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ওমা ইয়ুতিবানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা, আমার নবী নিজের খেয়াল থেকে বলেন না, বরং যা বলেন সেটা কেবলমাত্র ওহির সূত্রেই বলেন। শুনতেছেন ভাইরা? কি বলবো মিয়া, আফসোস তো ওই আলেম ওলামাদের সম্পর্কে যারা স্টেজে বসেন দিনের কথা বলার জন্য, পরে কিস্সা কাহিনী শুরু করেন, নানান দুনিয়ার কথাবার্তা আর ব্যক্তিগত মতামত দলীয় মতামত, এগুলি যে মানুষরা আলেম হইয়া বলতে থাকেন মুসলমানদের মধ্যে তাদের কারণে আরো বিভক্তি সৃষ্টি হইতে থাকে। কেবলই কোরআন সুন্নাহ ভিত্তিক যদি আলেমে দিন কথা বলেন, মুসলমানদের কোন তবকা আছে যে মুসলমান অথচ কোরআন সুন্নাহর কথা সে মানতে রাজি না? এমন কোন তবকা মুসলমানদের মধ্যে একদম নাই, কোন মুসলমান হইতেই পারে না। কোরআনের উদ্ধৃতি দেওয়া হলো সে বলবে আমি কোরআনের উদ্ধৃতি মানি না, হাদিসের উদ্ধৃতি দেওয়া হলো সে বলবে আমি হাদিসের উদ্ধৃতি মানি না, এটা হইতেই পারে না। কি কথা বুঝেন না? কিন্তু আমরা যারা বুঝাবো, আমরা যারা শিক্ষক, আমরা যারা চিকিৎসক নামে নিজেদেরকে পরিচিত করি, আমাদের চিকিৎসার জ্ঞানেরই অভাব। আরে ভাই, তো পোকা ঝোঁকা পড়ে আছে, সাহাবী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই কোনো কথা বলতেন তার প্রতিটি উচ্চারণই হাদিস শরীফ, প্রতিটি উচ্চারণ, প্রতিটি শব্দ এবং বাক্য, প্রতিটি অঙ্গভঙ্গি, প্রতিটি আচরণ আল্লাহর কসম মানব জাতির জন্য পূর্ণ হেদায়েত, পূর্ণ হেদায়েত। তিনি যাই করতেন, তার হাসি, তার কান্না, তার স্নেহ, তার মহব্বত, তার ভালোবাসা, তার গুসা, তার ক্রোধ, তার শাসন সবটাই মানব জাতির জন্য শুধুই হেদায়েত। কি বল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে বসে তৌরাত কিতাব পড়তেছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের রং অসন্তুষ্টির কারণে রং পরিবর্তন হচ্ছিল, অসন্তুষ্টির ছাপ চেহারায় ফুটে উঠতেছিল। হযরত আবু বকর ওমরকে বললেন, আরে তুমি খেয়াল করতেছো না? হযরত ওমর যখন দেখলেন কাঁপতে শুরু করলেন, সামনে আত্তাহিয়াতের সূরতে আদবের সাথে বসলেন এবং বলতে থাকলেন যে আউযু বিল্লাহি মিন গাযাবিহি ও গাযাবি রাসূলিহি, আল্লাহর নিকট পানা চাই আল্লাহর অসন্তুষ্টি থেকে, আল্লাহর রাসূলের অসন্তুষ্টি থেকে, বলতেই থাকছেন। কানা ইউরাদ্দিদু যালিকাল কালাম, বারবার বারবার পড়তেই থাকছেন আউযু বিল্লাহি মিন গাযাবিহি ও গাযাবি রাসূলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছিলেন, আর তিনি তো হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতি রহমত, দয়াই দয়া, স্নেহই স্নেহ, ক্ষমাই ক্ষমা, আশ্চর্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান কি বলা, আল্লাহ আল্লাহ আজীব মামলা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন যে লানা শামসুল ওয়ালিল আফাক শামসু ও শামসি আফজালু শামসি সামাই, এক সূর্য আকাশে উদয় হয় আর এক সূর্য আল্লাহ তাআলাই মানব জাতিকে দান করছেন, এই আকাশে সূর্যের চেয়ে আমাদের সূর্য মুমিনদের সূর্য মুসলমানদের সূর্য কোটি কোটি গুণের চেয়েও আরো বেশি পাওয়ারফুল, আরো বেশি আলোকদীপ্ত, আরো বেশি আলো বিতরণ করে। তিনি বলেন আমি দাবি কেন করলাম, শুনো যে এই পৃথিবীর সব মানুষের জন্য যে সূর্য আসে, যার থেকে কাফের মুশরিকরা আল্লাহর দুশ্মনরাও উপকৃত হওয়ার সুযোগ পায়, সে সূর্য তো উদয় হয় ভোরবেলা পূব আকাশ ফর্সা হলে, ও শামসি তাতলু বাদাল ইশাই, আর আল্লাহ পাক ইমানদারদেরকে যে সূর্য দান করছেন ঘোর অন্ধকারে উদয় হইয়া, রাতের মতো ঘোর অন্ধকারে উদয় হইয়া সে সূর্য রাতের চেয়েও কঠিন অন্ধকারকে একদম আলোতে পরিবর্তিত করে। আল্লাহ ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন মহান আল্লাহ ঈমানের সূত্রে মুমিনদেরকে সকল অন্ধকার থেকে মুক্ত করে একদমই আলোর এক অনন্ত জাহানের দিকে নিয়ে যান। এজন্য মুমিন তাকে বলে যে অন্ধকার থেকে মুক্ত হইয়া সর্বদা আলোর অকুর সাগরে সন্তরণমান থাকে, সব সময় আলোর ভিতরে ডুবে থাকে, আলোর ভিতরে বাঁচতে থাকে, তাকে মুমিন বলে। এই ভালো কথা, এই গালাগালি, এই বকাবকি, এই ঝগড়া ফসাদ, এই বেয়াদবি, এই মায়ের সঙ্গে বেয়াদবি, হ্যাঁ না, উস্তাদের সঙ্গে বেয়াদবি, শিক্ষককে ধরে পিটানো শুরু করা, আলেমদের বিরুদ্ধে বক্তৃতা করতে থাকা, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে অন্তরে কলুষ কালিমা লালন করতে থাকা, প্রিয় বন্ধুরা এটা কি মোমেনের ইমান জিন্দিগির আলামত? অন্তর সূর্যের চেয়েও বেশি আলোকদীপ্ত হওয়ার আলামত, কি বলবো কাকে বলবো, দনহামা দাগ দাগ সুদ পুবা পুম্বা কুজা কুজা নেহা, এত বেশি আজকে আমরা অসুস্থ। আল্লাহ সব মুসলমানকে কামের ইমান জিন্দিগি নসিব করো। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট, তিনি তো একদম পেরেশান সর্বনাশ, আল্লাহ ও রাসূল যদি নারাজ দুনু জাহান একসঙ্গে বরবাদ, হ্যাঁ দুনু জাহান বরবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতেছিলেন হঠাৎ তিনি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে স্নেহ দয়া ক্ষমার সাথে মুতাওয়াজ্জে হলেন এবং বললেন উমর আমি তোমাদের সম্মুখে মৌজুদ, দিন রাত আসমান থেকে টাটকা বহি নিয়ে আসেন জিবরিল আমিন, আর এই সময় তোমার দরকার হলো তৌরাত পড়ার। শুনতেছেন বন্ধুরা যে নবী তোমার তোমাদের মধ্যে মৌজুদ আর কোরআন নাজিল হচ্ছে, আসমান থেকে হেদায়ত আর হেদায়ত আসতেছে, ফের অন্যদিকে নজর উঠানোর প্রয়োজনটা কি? কিন্তু অনেক মুসলমান ভাইয়েরা মনে করে ইসলাম যথেষ্ট না, কোরআন যথেষ্ট না, হাদিস যথেষ্ট না, আধুনিক যুগ তো অন্যান্য জাতির নিকট থেকে দেশের থেকেও আমাদের কিছু ধার খরচ করা উচিত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কি সর্বনাশা কথাবার্তা, বেশ ঠিক করো। হ্যাঁ, এই হাদিসে পাক এই ঘটনা থেকে কি প্রমাণ হয়, মুসলমানদের নজর কেবলমাত্র কোরআন সুন্নার উপরই নিবদ্ধ রাখা জরুরি কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইবনে মাজাহ শরীফের হাদিস, তারাকতুকুম আলা মিসলিল বাইযা লাইলুহু কানহারি, আমি তোমাদেরকে এক আলোকদীপ্ত দিনের উপর রেখে গেলাম, এখানে দিন রাত সমান আলোকিত, এখানে দিন রাত সমান আলোকিত, দুনিয়ার কারো কাছে যাওয়ার কোনো দরকার নাই। অনেক রাজনৈতিক মানুষ যারা মুসলমান বটে কিন্তু ইসলামের সঠিক জ্ঞান না থাকার কারণে আবেগতাড়িত হইয়া রাজনৈতিক মঞ্চকে একটু উষ্ণ করার জন্য এমন এমন কথা হঠাৎ হঠাৎ বলে বসেন যেটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হ্যাঁ, অনেকে বলেন যে ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। এরকম যারা বলেন এই কথাটা কি উনি ঠিক বলতেছেন? সম্ভবত জানলে এমনটা বলার কোশ্চিন কাল ওই মুসলমান বা হিম্মত করতেনই না, কিন্তু নিতান্তই আবেগতাড়িত হয়ে কথাটা বলে ফেলছেন। ধর্ম যার যার এবং উৎসব সবার, জীবনের কোন একটা নিঃশ্বাস ইসলামের বাইরে ফেলবার কোন সুযোগই নাই। কথা বুঝুন নাই, ব্যক্তিগত কথা, ব্যক্তিগত আচরণ, পারিবারিক জীবন, সামাজিক বিষয়, রাষ্ট্রীয় বিষয়, আনন্দ সুখ দুঃখ বেদনা সুখ সব কিছুর ক্ষেত্রেই ইসলামের একটা নির্ধারিত দিশা আছে, একটা গাইডলাইন আছে, একটা হেদায়ত আছে, একটা আলোক বর্তিকা আছে। ওই আলোর ভিতরেই প্রত্যেক মুসলমানের থাকা উচিত, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এক সাহাবি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইহুদিদের অনেক বড় আলেম ছিলেন তিনি, তাওরাত কিতাবের শ্রেষ্ঠ বিশেষজ্ঞ, তাওরাত কিতাবের সর্বোচ্চ আলেমদের একজন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম গ্রহণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর মহিমান্বিত মর্যাদা ধন্য হলেন। একদিন তিনি মনে মনে ভাবলেন, আমি আগে যে ধর্মে ছিলাম, শুনতেছেন ভাইরা, আমি আগে যে ধর্মে ছিলাম সেই ধর্মে উটের গোস্ত খাওয়া নিষিদ্ধ, আর ইসলাম ধর্মে উটের গোস্ত খাওয়া এটা বৈধ, ফরজ না, ওয়াজিব না, বাধ্যতামূলক না। অতএব আমি দুইটা ধর্মের মধ্যে এই ক্ষেত্রে সমন্বয় সাধন করতে তো পারি। খেয়াল করতেছেন ভাইরা, অর্থাৎ আমি মানলাম যে উটের গোস্ত বৈধ, তো আমার ইসলাম পালন হয়ে গেল, কিন্তু আমি উটের গোস্ত খাব না, তাহলে আমার তৌরাতের ধর্ম পালন হয়ে গেল। কি কথা ক্লিয়ার হয় না আপনাদের কাছে? হ্যাঁ, এটা পরিষ্কার হওয়া জরুরি, তাহলে হাজারো বিষয় আমাদের সামনে পরিষ্কার হবে ইনশাআল্লাহ তাআলা, হাজারো বিষয় পরিষ্কার হবে। বাস, উনি তো নিজের মনে মনে এটা সিদ্ধান্ত নিচ্ছেন, জীবনে সেটা প্রতিফলিত করতে শুরু করছেন মাত্র, কিন্তু আলেমুল গায়েব আল্লাহ সব দেখতেছিলেন। যে মহান আল্লাহ আয়াত নাজিল করছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম আদ-দীনা, আমি আমার দ্বীনকে কমপ্লিট করে তোমাদের কাছে তোমাদেরকে দান করলাম এবং ইসলামের উপর আমি সন্তুষ্ট হয়ে গেলাম। ইসলাম নিয়ে আসলা তুমি কামিয়াব, ইসলাম নাই তুমি ব্যর্থকাম, তুমি বিপদগ্রস্ত, তুমি শাস্তিযোগ্য, পরিষ্কার ঘোষণা করলেন আল্লাহ তাআলা। তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহুর এই কাণ্ড আল্লাহ পাক যখন দেখলেন আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, উদখুলু ফিসসিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে একদম পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো, পূর্ণাঙ্গভাবে, এক বিন্দু বাইরে না থাকো, এইভাবে পুরো ইসলামের ভিতরেই তোমরা একদম প্রবেশ করো কমপ্লিটলি। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন ঈমানওয়ালারা, তখন তো ঈমানওয়ালা পৃথিবীতে সিরফ সাহাবায়ে কেরাম, তা আমাদেরকে আল্লাহ পাক বলছেন আমাদের মধ্যে কি কমি আছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, আলহামদুলিল্লাহ আমার ঈমান আকীদা ঠিক আছে, আমি নামাজ পড়ি, জামাতে পড়ি, তাকবীরুল্লাহর সাথে পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে নামাজ পড়ি, রোজা রাখি, সমস্ত আমল আমার ইসলামের বিলকুল মোতাবেক, একটা মাত্র বিষয়ে ত্রুটি, সেটা হচ্ছে যে আমি যে সিদ্ধান্ত নিলাম উটের গোস্ত খাবো না, যাতে করে তৌরাতেরও অনুসরণ বহাল থাকে। বাস, এটার জন্যই মহান আল্লাহ এই আয়াত পাক নাযিল করেছেন, তিনি তওবা করলেন এবং উটের গোস্ত খাওয়া শুরু করলেন। উটের গোস্ত খাওয়া ফরজ ছিল না, গরু গোস্ত কেউ যদি না খায় আমি খাবো না, আমার ভাল লাগে না, ব্যক্তিগত ভাবে মন চায় না, কেয়ামতে কোনো জিজ্ঞাসাবাদ তো হবে না, কোনো মোবা কাজ এটা বাধ্যতামূলক তো না শরীয়তে, দুধ খায় না একজনে, মধু খাইল না একজনে, কি কথা বুঝেন নাই, এতে কেয়ামতে কোনো জিজ্ঞাসাবাদ তো হবে না, এর জন্য কোন শাস্তি কোন ক্রমেই হইতেই পারে না শরীয়তে পাকের দলিল প্রমাণের আলোকে। কিন্তু এই ক্ষেত্রে ভুলটা কোথায় হলো? যে ইসলাম যেটা চূড়ান্ত সিদ্ধান্ত দিছে তার মধ্যে একটা মাত্র মতের যোগ, সেটা হলো তৌরাতের অনুসরণ। শুধু যে এতটুকু হয়তো যেহেতু ইসলাম বলে খাইলে খাও না খাইলে না খাও তোমার ইচ্ছাধীন, তাহলে এটা কোনো দোষনীয় ছিল না। আরেকটা ধর্মের রেয়ায়ত এটা এর ভিতরে যুক্ত হওয়ার কারণে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়েছেন এবং বলছেন এটা তুমি সংশোধন করো। ফের আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা সেটা সংশোধন করছেন। এতে বোঝা গেল জীবনের কোনো একটা ক্ষেত্রে কোনো বিষয়ে, চাই সেটা সংক্ষিপ্ত হোক চাই সেটা ব্যাপক হোক, চাই সুখের বিষয় হোক দুঃখের বিষয় হোক আনন্দের বিষয় হোক, কোনো ক্ষেত্রেই ইসলামের বাইরে কিছু করার সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদুনা, প্রত্যেক জাতির আলাদা আলাদা আনন্দ উৎসব আছে, কিন্তু আমাদের উৎসব এটা ইমানি উৎসব, ইসলামী উৎসব, মহান আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত উৎসব। ইসলামের প্রতিটি বিষয়, মুমিনের জীবনের প্রতিটি বিষয় আল্লাহ ও রাসূলের সন্তুষ্টির দ্বারা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দ্বারা অনুমোদিত এবং সুসজ্জিত হওয়া এটা কর্তব্য, এর ব্যতিক্রম করার কোন সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তাওহীদ তো ইয়ে হ্যায় কি বস খুদা হাসর মে কহ দে ইয়ে বান্দা দো আলম সে খফা মেরে লিয়ে হ্যায়, ঈমান ওয়ালা তাকে বলে, তাওহীদ ওয়ালা তাকে বলে। কিয়ামতের ময়দানে সে যখন হাজির হবে মহান রব্বুল আলামিন বলবেন এ তো একদমই আমার পাগল, আমার দেওয়ানা, সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হইয়া কেবলই শুধু আমার হয়ে থাকছিল। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াত পাক বুঝলে এমন কথা আমাদের ভাইরা তো বলতেই পারেন না, চিন্তাই করা সম্ভব হয় না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন হে আমার বান্দা হে মুমিন তুমি তো বলবে এই কথা যে আমার নামাজ আমার হজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবটাই সবকিছুই জীবনের বিন্দু বিন্দু জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি নিঃশ্বাস প্রতিটি কর্মকাণ্ড সব আল্লাহর জন্য নিবেদিত, আর কারোইতে কোনো অংশ নাই অংশীদারিত্ব নাই, লিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু, কারো কেউ শরীক নাই মহান আল্লাহর আর আমি এই জন্যই আদিষ্ট হয়েছি যে এক আল্লাহকে মানব আর জীবনের সবকিছুতে এবং জীবনে মরণের সর্বক্ষেত্রে এক আল্লাহর হয়েই আমি থাকব। ওয়ান আউয়ালুল মুসলিমিন, আল্লাহর সম্মুখে যারা মাথা নত করে আল্লাহর জন্য যারা জীবনকে উৎসর্গ করে সবকিছু সমর্পিত করে আমি তাদের মধ্যে একদম প্রথম সারিতে স্থান লাভ করলাম, স্থান নিতে চাই। কি কথা বুঝুন নাই, পিছনে থাকার কথা তো বলেন নাই, পিছনে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। যেখানে যেখানে ফাঁকা দেখেন সামনে ভাইরা, অন্য ভাইদের খেয়াল করে একটু আগে বাড়ে বসেন, এক কষ্ট হলো। আল্লাহ পাক আপনাদেরকে উত্তম পুরস্কার দিবেন ইনশাআল্লাহ। অন্যান্য ভাইদেরকে জায়গা করে দিই, ইযা ক্বীলা লাকুম তাফাসাহু ফিল মাজালিস, হ্যাঁ না, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যখন তোমাদের বলা হয় যে অন্যদের জায়গা করে দাও জায়গা করে দাও, তো আল্লাহ তোমাদের জন্য জায়গা করে দিবেন। আশ্চর্য কোরআনের বয়ান মিয়া বিস্ময় করো, দুনিয়ার কোন জাদুতে এত আসর নাই কোরআনের এক এক কথার মধ্যে যে আসর, কিন্তু আমরা কোরআনের কথা বলতে গিয়া কোরআনের কথা বলার মধ্যে সীমাবদ্ধ আমরাই থাকি না, যার কারণে বিভিন্ন মানুষরা নানান ভাবে আমাদের উপর ক্ষিপ্ত হইতে থাকে, বুঝুন না। আর না হলে মুসলমানরা কোরআন সুন্নার বিরুদ্ধে কিভাবে বিরুদ্ধাচরণ কিভাবে করতে পারে, অনেক দূর তো চলে গেলাম না, এখন এত দূরে পিছনে ঘুরতে থাকতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। আমি বলতেছিলাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন, যা করতেন, হাসতেন, কাঁদতেন, হ্যাঁ না, আদর করতেন, সোয়াক করতেন, শাসন করতেন, সবটাই দিন, সবটাই ইসলাম, সবটাই সুন্নাহ, সবটাই আদর্শ। মানুষ হাসে তো অনেকে হাসির বিরুদ্ধে এমন ওয়াজ করে মনে হয় যে হাসি কোনো গুনাহে কবিরা। এই মজলিসে কোনো হুজুর কি এরকম আছেন? কোনো সাইকোলজিস্ট সাহেব, কোনো মুফতি সাহেব, কোনো মহাদ্দেস সাহেব, কোনো ইসলামের গবেষক, কোনো ইসলামী চিন্তাবিদ যিনি এই কথা বলবেন যে কোরআন সুন্নার দ্বারা প্রমাণ পাওয়া গেছে যে হাসি গুনাহে কবিরা, আছেন কোনো হুজুর এই মজলিসে? এরকম শুনতেছেন ভাইয়েরা যে কোরআন শরীফের একটা আয়াত পাইছেন আর ওইটা না বুঝে হাসির বিরুদ্ধে ধুম বয়ান, মাদ্রাসার তালবেলাম যদি হাসতে শুরু করে ব্যাপ দিয়ে পিটায় বিলকুল লাশ বানায় ফেলা হয়, হাসলি কেন? জানিস না যে হাসা নিষেধ? হাসা নিষেধ কোনখানে আছে? কোন দলিল সেটা? কোরআন শরীফের আয়াত আছে কি কি সে আয়াতটা বলো? হ্যাঁ মাশাআল্লাহ, ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, ওদেরকে বলো কম হাসতে বেশি বেশি কাঁদতে। এতে বোঝা গেল হাসা নিষেধ মানে অন্ধের মতো অনুবাদ, অন্ধের মতো অনুবাদ। ওই মানুষরা যে সকল ভাইয়েরা দিন রাত বাংলা বুখারি শরীফ, হ্যাঁ না, উর্দু বুখারি শরীফ, ইংলিশ বুখারি শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, ফতোয়া শামি শরীফ পড়তে থাকেন আর বলতে থাকেন ইসলাম সম্পর্কে আমি কি কম জানি? ওই ভাইদের খেয়ালই নাই এই মূল উৎস সম্পর্কে আমি আসলে বুঝলাম কতটুকু। নিজের ব্যক্তিগত গবেষণার দ্বারা দিন বুঝার এই সিস্টেম এটা আপনি পাইলেন কোথায়? পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন ইউআল্লি মুহাম্মাদুল কিতাবা ওয়াল হিকমাতা, আমি নবী পাঠাইছি, আমার নবী, আমার নবীর সাহাবিরা আরবি ভাষী হওয়া সত্ত্বেও দিন রাত তাদেরকে এই পবিত্র কোরআন বুঝাইয়া দিতে থাকেন, ব্যাখ্যা করতে থাকেন, বিশ্লেষণ করতে থাকেন। ইউআল্লিম মানে সবিস্তার বুঝাইয়া দেন। আপনারা মনে করেন ইউআল্লিম মানে শিক্ষা দেন, যে অনুবাদ পড়ার যে বিপদটা এখানে ইউআল্লিম হুমুল কিতাবা, কি বলবো আমি কোন দিক যায়? ইউআল্লিম আলামা ইউনু মানে জানান দেওয়া, জানানো, আর ইউআল্লিমু মানে কমপ্লিটলি পূর্ণভাবে বুঝাইয়া দেওয়া, এটাকে বলি ইউআল্লিমু। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতুল মানি, আমার এই কথাগুলো যেটা একদমই নিছক এলমি বিষয়ের সাথে সম্পৃক্ত এটা বুঝবেন বিজ্ঞ উলামায় দিন। কিন্তু অন্যান্য ভাইয়েরা যারা শিক্ষিত মানুষ তারা হয়তো উপলব্ধি করবেন হ্যাঁ একটা জ্ঞান গর্ব চ্যাপ্টার আলোচনা হচ্ছে, কিন্তু এই আরবি ভাষা সম্পর্কে জ্ঞান লাভ না করার কারণে হয়তো বিষয়টা যথাযথভাবে তারা হৃদয়ঙ্গম করতে মুশকিল হবে। ইউআল্লি মুহাম্মাদুল কিতাব আর তাল কিতাব মানে এই কমপ্লিট কিতাব, পূর্ণ কিতাব, পূর্ণ কোরআনে কারিম, এটা তিলে তিলে বুঝাই দেন আমার নবী তার সাহাবিদেরকে। শুনতেছেন ভাইরা? এখানের প্রশ্ন হলো যে সাহাবায়ে কেরাম তো আরবি বুঝতেন, আবু বকর সিদ্দিককে আরবি বুঝতেন না, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোরআনের আরবি বুঝতেন না, হযরত আলী, হযরত উসমান, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি কোরআন বুঝতেন না, তারপরও নবী বুঝাইয়া দেন। আল্লাহ পাক দেখাইছেন যে কোরআন নিজেই গবেষণা করে বোঝার বিষয় না, বরং কামেল উস্তাদ থেকে শিখতে হয়। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন, খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন্নাস মা নুজ্জিলা ইলাইহিম। আল্লাহ পাক বলেন হে রাসূল, আমি আসমান থেকে এই কোরআন নাজিল করলাম, আপনার কাজ হলো এই বিশ্ববাসীর কল্যাণে তাদেরকে সবিস্তারে তা বুঝিয়ে দিতে থাকবেন। শুনতেছেন ভাইরা? তো নবীকে আল্লাহ পাক বুঝিয়ে দিতে বলতেছেন, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করতে নির্দেশ করতেছেন মহান রব্বুল আলামিন। তো কেন বোঝা গেল ডাইরেক্ট নিজে নিজে গবেষণা করার বিষয় তো না কোরআন? তাহলে কোরআনে যে আরেক জায়গায় আছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন বুঝার চেষ্টা করে না? আমাদের প্রিয় বন্ধুরা যারা কোরআন শরীফ ইংলিশ আর অনুবাদ থেকে মাত্র শিখেন, তো তারা এটার অনুবাদ করেন, তারা তারা কি কোরআনের গবেষণা করে না? কোরআন সম্পর্কে গবেষণা করে না, তখন তারা মনে করেন আল্লাহ নিজে আমাদেরকে গবেষণা করতে বলতেছেন, অতএব আমরা গবেষণা করা উচিত। তো গবেষণা করা শুরু করেন, নিজের থেকে বুঝতে চেষ্টা করেন, পরে বুঝতে গিয়ে এমন সব বুঝেন একদম হজ বড়লোক করে ফেলেন। প্রিয় বন্ধুরা, মেডিকেল সায়েন্স নিজে নিজে ব্যক্তিগত গবেষণার দ্বারা বোঝা সম্ভব কমপ্লিটলি, রাষ্ট্রবিজ্ঞান নিজের ব্যক্তিগত পড়াশোনার দ্বারা বোঝা সম্ভব কমপ্লিটলি, ইঞ্জিনিয়ারিং নিজের ব্যক্তিগত পড়াশোনার দ্বারা গবেষণার দ্বারা বোঝা সম্ভব কমপ্লিটলি। যারা পাইলট হন আর এই এত বড় বড় জাম্বো জেট চালান, ব্যক্তিগত পড়াশোনার গবেষণার দ্বারা এটাকে আয়ত্ত করা সম্ভব কমপ্লিটলি, তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে, হ্যাঁ, যে প্রিয় বন্ধুরা, যে সমস্ত আসমানি কিতাব, যে কোরআন নাজিল হওয়ার পরে একদম চূড়ান্ত ভাবে কেয়ামত পর্যন্ত জন্য মনসুখ হয়ে গেল, রহিত হয়ে গেল, যে কোরআনের ভিতরে এই পরিমাণ এলম আছে, আসমানি কোন কিতাবেরই আর কোনো প্রয়োজন বাকি থাকে নাই। সেই কোরআন আসমান থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে যে কোরআন আসছে, সেই কোরআনে পাকের এলমের ক্ষেত্রে আমরা সকলেই স্বাধীন। আমরা কোরআন শরীফ দেখব, সেই মোতাবেক আমল করব, গবেষণা করে আমি বুঝবো, আমি শিখবো এইটা কিভাবে যুক্তিযুক্ত হয়, এটা কিভাবে গ্রহণযোগ্য হইতে পারে, এটা কিভাবে ঝুঁকি থেকে মুক্ত হইতে পারে, ঝুঁকি মুক্ত হইতে পারে এটা। কিন্তু কোরআনের আর কোন আয়াত কি দেখেন নাই ভাইয়েরা? যারা দিনেরই মহব্বতে, ইসলামেরই মহব্বতে, কোরআনেরই মহব্বতে অনুবাদ থেকে বা যে কোনো ভাবে বা আরবি পড়ে আপনি ব্যক্তিগত উদ্যোগে গবেষণা করে কোরআন বুঝতে চান, ওই একটা মাত্র আয়াত দেখার কারণে, আর যে এই বিষয় এই আয়াতগুলো দেখলেন না, হ্যাঁ, এবং এই হাদিস এই আয়াত শরীফ সূরা আলাম নাসার ভিতরে যে আয়াত আছে, আল্লাহ পাক বলছেন আলাম নাসা লাকা সাদরাক ওয়া আযনা আনকা বিজরাক, তারপর হে রসূল, আপনার আলোচনাকে আমি মহিমান্বিত করলাম, মর্যাদা সম্পন্ন করলাম। কি কথা ক্লিয়ার না? হে রসূল, আপনার আলোচনা, আপনার স্মরণ বা আপনার আলোচনাকে আমি মহিমান্বিত করলাম, মর্যাদা সম্পন্ন করলাম। কথাটা কি পরিষ্কার না অপরিষ্কার? কি কথা বুঝুন না আপনারা, এই কথাটা পরিষ্কার বোঝা যায় না, একই কোনো অস্পষ্টতা আছে? কিন্তু দেখেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবা কেরামের অবস্থা, তাদের জ্ঞানের প্রখরতা, তাদের মেধার প্রখরতা। সাহাবা কেরাম রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করলেন, আরবিটা বোঝা সত্ত্বেও, আরবির অভিধানের দৃষ্টিতে কতটা স্পষ্ট হওয়া সত্ত্বেও প্রশ্ন করলেন, হে আল্লাহর রসূল, এই আয়াতের অর্থ কি, মানে মর্মটা কি? কি কথা বুঝেন নাই? তাফসীর মাজহারিতে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই আয়াতে পাকে মহান রব্বুল আলামিন বলছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই, এই আয়াতে পাকে, এই আয়াতে আল্লাহ পাকের উদ্দেশ্য হচ্ছে যে হে রাসূল, যেখানেই আমার আলোচনা থাকবে নিশ্চিত সেখানে আপনারও আলোচনা থাকবে। এই কথা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে না বলতেন, এই অর্থটা কি আমরা খালি কোরআনের অনুবাদ দেখলে বুঝতে পারতাম, বুঝতে সক্ষম হইতাম? তো কোরআনের একটা স্পষ্ট সহজ আয়াত, সেটা যদি অনুবাদ পড়ে বোঝা না যায়, গভীর গভীর মর্মওয়ালা বিষয়, সেটা আমরা গবেষণার দ্বারা কিভাবে উদ্ধার করতে পারব? কোরআন যারা বুঝতে পারেন তাদেরকে পবিত্র কোরআনে বলা হয় রাসিখিন ফিল ইলম, وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ آمَنَّا بِكُلٌّ مِنْ عِنْدِ رَبِّنَا। তো কোরআন শরীফ আল্লাহ পাক এটা বলেন নাই, গবেষণা করে শিখে ফেলছে, তো তারাই কথা বলে যে এলমের ভিতরে যারা একদম মজবুত, একদম পরিপক্ক, তো তারা তো বলে কোরআনের যেটাই দেখে বুঝতে পারে এটাই ঠিক, এটাই হক, এটাই চূড়ান্ত, এটাই সত্য। আর অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যারা কোরআন নিজেরা বুঝতে পারো না, দিন বুঝতে পারো না নিজেরা, তোমরা নিজেরা গবেষণা করে শিখবা। এটা আয়াতে এটা কি আল্লাহ পাক বলছেন? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, লা তাআলামুন, তোমরা যারা জানো না, কোরআন জানো না বুঝো না, দিন জানো না বুঝো না, তো তোমাদের কাজ কি? তাদাব্বারু, তোমরা গবেষণা করো। এটা কি বলছে না আয়াতে? কি বলছেন আল্লাহ তাআলা? যারা জানে না, যারা নিজেরা বুঝতে পারে নাই, তাদের জন্য আল্লাহ পাক সুনির্দিষ্ট ভাবে একটা মাত্র পথ বাতলাইয়া দিয়েছেন, একটা মাত্র গাইডলাইন বলে দিয়েছেন যে তোমাদের রাস্তাই হলো এই, যে ওলামায় দিন জানেন তোমরা তাদের নিকট থেকে নিবে, তাদেরকে জিজ্ঞাসা করবে, তাদের থেকে জানবে। আল্লাহ পাকের এই হেদায়েত, এটা কি মানা জরুরি না? নামাজের হুকুম করছেন সেটা মানা জরুরি, রমজান আসলে রোজা রাখো সেটা মানা জরুরি, তো নেসাব হলে তোমরা যাকাত দাও সেটা মানা জরুরি, আর পর্যাপ্ত অর্থ সম্পদ হলে হজ করো সেটা মানা জরুরি, সত্য বলো মিথ্যা বলবো না সেটা মানা জরুরি। কিন্তু যেখানেই আল্লাহ পাক বলেন আলেমদের নিকট যাও তাদের থেকে শিখো, সেটা মানা কি জরুরি না? সেটা কি আল্লাহর কথা না? সেটা কি রসুলের কথা না? সেটা কি পরকালকে আবাদ করা, আলোকিত করা, সাফল্যমণ্ডিত করার হেদায়ত না? প্রিয় বন্ধুরা, আমরা সত্যিকার অর্থে কোরআনের ই আলোর পথে যেন ফিরে আসি। যাই হোক, কথা একটা বলতে গিয়ে কত দুনিয়ার দিকে ছুটতে থাকলাম ভাই, ব্যাপক ভাবে একদম সবিস্তারে চতুর্দিকে ছড়ায় পড়ছে। আল্লাহ তাআলা তৌফিক দেন আবার সে পুরোনা এরিয়ার দিকে ফিরতে থাকে। কি এখন ইমাম আজম রহমুল্লার ঘটনায় কি বলবো? হ্যাঁ, আর সেখান থেকেই তো একটু একটু করে সরতে সরতে যাইতে যাইতে কত দূর যাওয়া হয়েছে। তো বলতেছিলাম, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে লোকটা জিজ্ঞাসা করছিল, স্বামী মিস্টার হাজবেন্ড জিজ্ঞাসা করছিলেন যে এখন আমার উপায় কি। তো ওই যুগের ইমাম তো ছিলেন অনেক বড় বড় অনেকেই, যারা কোরআন সুন্নার ব্যাপক, কোরআন সুন্না সম্পর্কে ব্যাপক ভাবে জানতেন। আমরা তো এই যুগে একজন সাইকোলজিস্ট বুখারী শরীফ পড়ান 40 বছর, তিনি এক ধমক দিয়া হ্যাঁ বলতে থাকেন আমি জাদরের আলেম ইউ মহাদেশের, তোমরা কোরআন সুন্না কি জানো, আমার কথা ফাইনাল। আর যদি কেউ ডক্টর হন ইসলাম সম্পর্কে পড়াশোনা করে, সাইকোলজিস কি জানে, আমি ডক্টর অফ ইসলাম, আমার কথা ফাইনাল। এই লড়াই কতকাল করব আমরা? জান্নাতের গেটে যাওয়ার আগ পর্যন্ত মধ্যখানে থামাথামির কোন সুযোগ কি নাই? ওয়ালা তানাযাউ ফাতাফসালু ওয়াতাযহাবা রিহুকুম। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, হে মুমিনরা, তোমরা পরস্পর লড়াই ঝগড়াতে লিপ্ত থাইকো না, লিপ্ত হইও না, লিপ্ত থাইকো না। কেন? ফাতাফসালু, তাহলে তোমরা তোমাদের মনোবল হারাবে, তোমাদের শক্তি এবং ক্ষমতা এগুলো সব ক্ষতিগ্রস্ত হবে, ক্ষুণ্ণ হবে। ওয়াতাযহাবা রিহুকুম, তো বিশ্ববিবি তোমাদের প্রভাব প্রতিপত্তি এটা নষ্ট হবে, এটা ক্ষতিগ্রস্ত হবে। হচ্ছে কি না? মুসলমানদের এই দ্বিধা বিভক্তি, শতধা বিভক্তির কারণে, লড়াই ঝগড়ার কারণে কাফের মোর্শেকরা সুযোগ পাচ্ছে কিনা? এই সুযোগটা আমরা মুসলমানরাই আপসের লড়াই ঝগড়া করে এগুলো এই সুযোগ করে দিতেছি না? এই কোরআনে পাকের এই আয়াতের হেদায়তের উপরে এই ক্ষেত্রে কি আমরা আমল করলাম? তুই মালিকি, তোরে আমি দেখে সারব, তুই সাফি, তোরে আমি দেখে সারব, তুই হাম্বলি, তোরে আমি দেখে সারব, তুই ডাগারে মুকাল্লে রসাতলে নিয়ে ছাড়ব, তুই হানাফি, তোরে আমি দেখে ছাড়ব। এই সবক কোথার থেকে পাইলাম? বুখারী শরীফের হাদিসে আছে এটা, এরকম এই সবক মুসলিম শরীফের হাদিসে আছে, সুরে ইয়াসিন শরীফের মধ্যে আছে। আল্লাহ পাক তো বলেন ওয়ালা তানাযাউ ফাতাফসালু, মুমিনদেরকে বলছেন আল্লাহ তাআলা, হে মুমিনরা, তোমরা পরস্পর লড়াই ঝগড়া এভাবে লিপ্ত হও না। হ্যাঁ, ফাতাফসালু, তাহলে তোমরা পদস্খলিত হবে, হিম্মত হারা হবে, তোমাদের শক্তি ক্ষুণ্ণ হবে, ক্ষতিগ্রস্ত হবে। আর বিশ্বময় ইমান এবং ইসলামের সূত্রে তোমরা যে মাথা উঁচু করে আছো, সেই তোমাদের প্রচন্ড অদম্য প্রভাব সেটা ক্ষুণ্ণ হবে, ক্ষতিগ্রস্ত হবে, নষ্ট হবে, ভুলুণ্ঠিত হবে। কিন্তু আমরা সেই কাজটা করতেছি কিনা? আল্লাহ তাআলা বুঝ দেন, তৌফিক দেন, হেদায়েত দেন, এই অন্যায় থেকে ফিরবার দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে আলোক দীপ্ত ঐক্যবদ্ধ জীবন গড়ার প্রেরণা এবং তৌফিক দান করে। তো ওই লোকটা মুসলমান ভাই, তিনি ভাবলেন যে ব্যাপারটা কেমন হলো, আমার বউ তো আসলে জমকালো, পূর্ণিমার চাঁদের থেকে তুই সুন্দর না হলে তাহলে তোর এই সেই, আসলে তো কালো। তো ইমাম আবু হানিফা তিনি তো বলে দিলেন যে ভুয়া আছে, আর ওনার বিরুদ্ধে অনেক হুজুরই কথা বলেন। তাহলে একটু আর একটু যাচাই করি, আরেক ইমামের কাছে গেছেন ওই জমানার আরেক বড় ইমাম, বললেন যে এইরকম ঘটনা আপনি কি বলেন, বললেন যে তোমার বউ নাই। কি কথা বুঝছেন, তুমি নিজেই বললো বউ জমকাল, পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর হবে কোথেকে মিয়া, যাও তোমার বউ গেছে, শেষ একদম শেষ। এরই মুশকিল। পরে বেচারা আরেক ইমামের কাছে গেছে, বিরাট বড় আলেম, ওইখানে গিয়া বলছে যে এই ঘটনা, বলে তোমার বউ নাই তোমার বউ গেছে। শুনতেছেন ভাইরা আপনারা, যাক ওই বেচারার তো মাথা গরম। এখন সে মুখ খুলছে, বলে যে হুজুর এই যে ইমাম আবু হানিফা তো নোমান আছেন না, ওনার কাছে গেছিলাম, উনি বললেন যে আমার স্ত্রীর তালাক হয় নাই, আছে সে আমার স্ত্রী আছে। আর সে আলেম বলল যে উনি কোরআন হাদিস কি জানে, চাও তোমার বিবি নাই। ওই যে আরেক হুজুর আরেক ইমাম সাহেব, আসলেও তারা বড় আলেম বড় ইমাম, কিন্তু এত ছোট্ট কোরআন সুন্নাহ বুঝতে গিয়া ভুল হইত, কেউ গভীর ভাবে বুঝতেন আর কেউ অতটা বুঝতে পারতেন না। কি কথা বুঝেন নাই, তো নিজ নিজ জায়গাতে তাদের মধ্যে এলমও অনেক ছিল, আমলও ঠিক ছিল, আল্লাহ ভীতিও ছিল, এখলাসও ছিল, আল্লাহর সন্তুষ্টির প্রেরণাও ছিল, সুন্নত তরিকার জীবনও ছিল, এবং শয়তানি জীবন থেকে মুক্তও ছিলেন, একদম মুত্তাকি পরেজগারও ছিলেন, একদম ইসলামের দৃষ্টিতে কমপ্লিট পূর্ণ গ্রহণযোগ্যতাও তাদের মধ্যে ছিল। এত সত্ত্বেও কোরআন সুন্নাহ বুঝার ক্ষেত্রে হয়তো বা কোনো কোনো জায়গাতে এইরকম কিছুটা তারতম্য হয়ে যাইত, কিন্তু তার কারণে তারা ইমাম হওয়া বড় আলেম হওয়া বড় ফকি হওয়ার মর্যাদা থেকে তাদেরকে বাদ দেওয়ার কোন সুযোগ নাই। কি কথা বুঝেন নাই, সূর্য সূর্য, চন্দ্র চন্দ্র, তারকা তারকা, আমি সূর্য সূর্যকে সুন্দর দেখি, এবার এই জন্য বলবো তারকা তো একদম অমাবস্যার রাতের মতো কালো, এটা কি বলা ঠিক হবে? তারকাও আলোকিত, পূর্ণিমার চাঁদও আলোকিত, হ্যাঁ তবে সূর্যের মতো নয়। কি কথা বুঝেন নাই, তো ইমামে ইমামে এইভাবে পার্থক্য হয়ে গেছে, কিন্তু তিনি ইমাম নন, তিনি ফকি নন, তিনি মুহাদ্দিস নন, তিনি আলেমে দ্বীন নন, তিনি সিদ্ধান্ত দিতে জানেন না, এতটা সীমা অতিক্রম করতে যাওয়া এটা আমাদের জন্য মঙ্গলের পথ না। কি কথা বুঝেন নাই, হ্যাঁ অন্তত পক্ষে এই বর্তমান বিশ্বে যদি অন্তত এইটুকুও চিন্তা করেন, আন্তর্জাতিক দুনিয়া যেখানে মুসলমানরা ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, সারা দুনিয়া থেকে আপনারা দিন রাত আমরা দেখতে থাকতেছি ওই দেশে হেজাব নিষিদ্ধ, ওই দেশে ইসলামী পোশাক নিষিদ্ধ, ওই দেশে পর্দা নিষিদ্ধ, এমনকি এমনও আশ্চর্য ঘটনা যে রোজা রাখাও নিষিদ্ধ। কতটা হাস্যকর বিষয়, আরে একটা লোক নিজের ধর্ম পালন করবে সারাদিন না খায় থাকবে, এতে তোমার কি সমস্যা, এতে তোমার দেশের সম্পদ আরো সংরক্ষিত থাকবে, কিন্তু বলে যে না রোজাও রাখতে দিব না, এতটা চরম সীমা লঙ্ঘন। এইরকম জমানাতে মুসলমানরা লড়াই করে যে তুই কাফের তুইও কাফের তুইও কাফের, পুরা ঢাকা কাফের, চট্টগ্রাম কাফের, বরিশাল কাফের, খালি আমরা উমুক এলাকার এই কিছু তৌহিদওয়ালা ইমানওয়ালা আছি, বাকি সব হানাফিরা সব মুর্শিকের দল, মালিকিরা সব মুর্শিকের দল, হ্যাঁ বা হাম্বলিরা সব ফাসেকের দল, সাফিরা সব বেদাতির দল, এইসব বলে বলে নিজেদের পায়ে কুড়াল মারা আর ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে ইসলামের দুশ্মনদেরকে উল্লাস করতে সুযোগ দেওয়া, এটাই কি রসুল্লাহ সাল্লাহ আলাইহিস আমাদেরকে শিক্ষা দিয়ে গেছিলেন? শুনতেছেন ভাইরা, আমাদের পার্শ্ববর্তী কোন দেশে যে মুসলমানদেরকে সেই দেশের নাগরিকই স্বীকার করা হয় না, এবং দিন রাত জুলুম অত্যাচার অবিচার চলছে, এই ব্যাপারে আমাদের কি কিছু ফিকির আছে, আমাদের কোনো বেদনা আছে, আমাদের কোনোই চিন্তা আছে? এই ব্যাপারে কখনো মহান আল্লাহর নিকট চোখের পানি ফেলবার কি তৌফিক হয়েছিল? ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, বলছেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আরেক চ্যাপ্টার আবার এইটার উপরে শুরু করব, ফরজ নামাজের পরে দোয়া নিয়েও সমস্যা, যাই হোক কি আর করা, মুসলমানরা কোন এরিয়ার খালি রাখে না ঝগড়া থেকে। আরে ভাই মৌলভী তুমি খেয়াল রাখো, কি করা, বলতে গেলে তো দলিল প্রমাণ পেশ করতে হবে না? এই চ্যাপ্টারটা নিয়ে এত ঝগড়া করা উচিত ছিল না। নিঃসন্দেহে ফরজ নামাজের পর দোয়া করার ক্ষেত্রে মজবুত দলিল প্রমাণ অবশ্যই বর্তমান আছে। আমি স্টেজে কখনো কোনো কথা এরকম বলার চেষ্টা করি না যেই কথার স্পষ্ট মজবুত শক্তিশালী বলিষ্ঠ দলিল প্রমাণ আমাদের কাছে না থাকে। কিন্তু একদিনে আমি কতগুলো কথা বলবো চাঁপাইনবাবগঞ্জে, আমি তো প্রথমবার আসছি ভাই। একদিনে সব চ্যাপ্টার নিয়ে আলোচনা করে কোন না ঝামেলা হয়ে যায়। হোক ভাইরা, কি বলতেছিলাম আমি একটু আগে, এই বিষয়টা কি জরুরি না? মুসলমানদেরকে যে কোনো মূল্যে এখন এক এক থাকে মুসলমান, এজন্য ফিকির করা চাই। আমরা ঝগড়ায় লিপ্ত থাকলে আমরা রহমত পাবো কিভাবে? আল্লাহ পাকের রহমত আমাদের নিকট আসবে কিভাবে? আপনারা কি হাদিস জানেন? খালি হাদিস কয়েকটা জানেন যেগুলো নিয়ে মজা দুই মজাবের লড়াই হয়, মজাব মানা না মানার লড়াই হয়, ওই কয়টা হাদিসই খালি মুখস্থ আছে আমাদের উভয় পক্ষের? আরো হাদিস যা আছে সেগুলো কি আমাদের খেয়াল রাখা জরুরি না? এই হাদিস কি জানা আছে আপনাদের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবে কদর সুনির্দিষ্ট ভাবে আমার নিকট নাজিল হওয়ার পর আমি তোমাদেরকে সেটা বুঝাই দিতে যখন যাচ্ছিলাম, দুই মুসলমান তখন ঝগড়া করতেছিল। কি কথা বুঝেন নাই, শুনতেছেন আপনারা? দুই মুসলমান তখন হঠাৎ ঝগড়াতে লিপ্ত হয়ে যায়। মহান রব্বুল আলামিন ওদের ঝগড়ার কারণে সবে কদরকে নির্দিষ্ট ভাবে চিহ্নিত করে দেওয়ার বিষয়টা উঠায় নিয়ে গেলেন। যাও এটা আমি বলবো না, অপ্রকাশিত রাখলাম। কি কথা বুঝেন নাই ভাইয়েরা? সবে কদর যে বিশাল বড় ফজিলতপূর্ণ রাত, এটার জন্য যদি আল্লাহ পাক একদম নির্দিষ্ট করে আমাদেরকে জানাই দিতেন, আমাদের এই বিশাল বড় সম্পদ অর্জন করা আসান হয়ে যাইতো না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে ফিনিশিং দিলেন, বলে দিলেন, তোমাদেরকে বলি এখন রমজানের শেষ দশ দিনের বেজর রাতগুলোতে খুঁজতে থাকবে, তাহলে সবে কদর পাইয়ে যাবে। কিন্তু এটা চূড়ান্ত ভাবে সুনিশ্চিত ভাবে কসম করে কারোই বলার সুযোগ নাই যে সবে কদর ২৭ তারিখেই, এর বাইরে নয়। হ্যাঁ, সবে কদর ২৭ তারিখে ওর সম্ভাবনা প্রবল, এটা সাহাবিদেরও অনেকের ধারণা, কিন্তু এটাই এই কথা বলার সুযোগ নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নিশ্চিতভাবে সবে কদর বলার জন্য, যে আমার কাছে হেদায়েতের বাণী আসছিল বলতে গেলাম, কিন্তু এই ঘটনার কারণে সেটা উঠে নিয়ে যাওয়া হয়েছে। এতে প্রমাণ হয় মুসলমানরা যখন ঝগড়ায় লিপ্ত হয় আল্লাহ পাকের বড় বড় রহমত আল্লাহ তাআলা মুসলমানদের থেকে উঠে নিয়ে যায়। তা আমরা কি আল্লাহর রহমতকে ফিরিয়ে দিতে চাই না? আল্লাহর রহমতকে আকৃষ্ট করা আমাদের কর্তব্য। এই হাদিসে পাক থেকে হেদায়েত কি আমাদের পাই না, যে আমরা ঝগড়া বিবাদ থেকে মুক্ত থাকলেই আল্লাহ পাকের খাস রহমত আমাদের দিকে মোতাবজ্জে হইতেই থাকবে। আল্লাহ আমাদের তৌফিক দান করে। যাই হোক, তো ওনারা দুজন দুনো ইমাম এরকম বললেন যে না, ওনার ফতোয়া ঠিক না, ওনার ফতোয়া ঠিক না। বস চলো। এখন ওই মুসলমান ভাই পরেশান হলেন যে ইয়া আল্লাহ এখন করি কি? দুই দুইজন বড় আলেম ফকিহ ইমাম বললেন যে বউ নাই, বিবি নাই। আর হযরত একলা হযরত ইমাম আবু হানিফা বলেন যে বিবি আছে, কি করি? আচ্ছা ঘটনাটা তার কাছে গিয়ে বলি, এনারা তো আল্লাহ ওয়ালা, আল্লাহর জন্য বলেন। গিয়া বলছেন যে হযরত ইমাম আবু হানিফা বললেন, নিকট বললেন এই মুসলমান ভাই বললেন যে ওনারা দুইজন তো বলছেন যে আমার বউ নাই, তিন তালাক হয়ে গেছে, আর কি করি? হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি স্ট্রংলি বললেন, নিঃসন্দেহে তোমার বিবি তোমারই বিবি আছেন, কোন সন্দেহ নেই, যাও তো। ওই লোক আবার গেছে ওখানে, গিয়া বললেন যে হুজুর এই ঘটনা না ঠিক না, ওনাকে বলো ওনার সঙ্গে বহস হবে, মোনাজারা হবে। দুজনই বললেন যে ওনার সঙ্গে বহস করবো। হযরত ইমাম আবু হানিফার সঙ্গে বহসের ব্যাপারটা এত সোজা ছিল না, কারণ দুনিয়াতে এমন কোন ঘটনা নাই এলমের ভিত্তিতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর সঙ্গে যে কোনো ইমাম, যে কোনো আলেম, যে কোনো ফকি মুনাজারা করছেন আর তিনি পরাজিত হন নাই, ইমাম আবু হানিফা বিজয়ী হন নাই, এমন কোন ঘটনাই আসমানের নিচে জমিনের উপরে নেই। শুনতেছেন ভাইয়েরা, এটা স্পষ্ট দাবি করে বলে গেলাম। কারো যদি এর বিপরীত কোন একটা মাত্র প্রমাণ করার ক্ষমতা থাকে আপনি প্রমাণ করে দেখাই দিয়েন। আজকের এই ঘটনা যেটা উত্থাপিত হলো আলোচনায় আসবে এইটাই শুনেন না, বুঝতে পারবেন হযরত ইমাম আবু হানিফা কে ছিলেন, কেমন ছিলেন। লোকেরা হাদিস শরীফ শুনে আর হাদিসের বাহ্যিক অঙ্গটার চেহারাটা দেখে দেখে বলে যে ফতোয়া এই মসলা, সিদ্ধান্ত এই। আরেকজনে আরেকটা মসলা দিছে ওই হাদিসেরই আলোকে, বলে উনি ভুল, উনি মোর্শেক, এই উনি কোরআন সুন্নার বিরোধী। কি কথা বুঝেন নাই? ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহিকে, ইমাম আবু ইউসুফ কে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর শিষ্য, এই মিয়া তোমরা এখানে কি করতেছো? এই ছেলেরা সুস্থ শান্ত ভাবে বসো বাবা। হ্যাঁ, কথা বলবো না, কথা বলবো না। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির উস্তাদ কোন শাস্ত্রে? হাদিস শাস্ত্রের উস্তাদ হযরত ইমাম আমার রহমতুল্লাহ আলাইহি একবার বললেন যে এই বিষয়ের মাস্তাটা কি? হযরত ইমাম আবু ইউসুফ তাৎক্ষণিক বলে দিলেন মাস্তা তোই, শরীয়তের সিদ্ধান্তই। উস্তাদ ইমাম আমার বললেন বাবা এটা তুমি পাইলা কোথায়? তিনি বললেন যে আপনি আমার নিকট রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করছিলেন, সে হাদিসের থেকে এটা বোঝা যায়, এটা প্রমাণিত হয়, ও হাদিসটাকে তিনি ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন। ইমাম আমার তখন বললেন যে আন্তুমুল আতিব্বা ও নাহনু সায়াদেলা, আমাদের অবস্থা রইল ফার্মেসিতে ঔষধ বিক্রি করা লোকদের মতো, যে ঔষধের কোন গুণাগুণ নিশ্চিতভাবে বিস্তারিত ব্যাখ্যা বলা তার জন্য সম্ভব না, যে প্রেসক্রিপশন দিলে ঔষধ বুঝাইয়া দিয়ে দেয়। আন্তুমুল আতিব্বা, আর সত্যিকার এই উম্মতের চিকিৎসক তো আপনারা, আপনার উম্মতের চিকিৎসক, কোন রোগের কি চিকিৎসা, কোন ঔষধ, সেটা আপনারা সুনির্দিষ্টভাবে বলতে সক্ষম। আমরা হাদিসের খালি বর্ণনাকারী, হাদিসের ভান্ডার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নিকট থেকে যে সনদের সূত্র আপনাদের নিকট মাত্র পরিবেশন করি ফার্মেসির লোকদের মতো, কিন্তু কোনটা কোন হাদিস কোন জায়গায়, হ্যাঁ না, এটাকে কিভাবে পেশ করতে হবে, কোন জায়গায় প্রয়োগ করতে হবে, কোনটা কোথায় প্রযোজ্য, কতটা কত মাত্রা, এটা সত্যিকার অর্থে আপনারাই বলতে সক্ষম। কি কথা বুঝেন নাই? এটা এই ইমাম আমাস ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিরও উস্তাদ। শুনতেছেন ভাইরা, একদিন এই ইমাম আমাস হযরত ইমাম আবু হানিফাকে বললেন যে এই মশলাটা কি হবে, তিনি ঝটপট বলে দিলেন ইমাম আমার শতবার, যে আপনি এটা কিভাবে বললেন? এই যে লোকেরা বলতো না এই ইমাম আবু হানিফা, ইমাম আবু ইমাম মোহাম্মদ হানাফি ফকি, ইমামরা খালি নিজের থেকে বলে, কোরআন সুন্নার আলোকে বলে না, এরা সব কোরআন সুন্না বিরোধী। এই ঘটনা, এই ঝামেলা অনেক আগে থেকে শুরু হয়েছে। তো জিজ্ঞেস করলেন যে এটা আপনি কোত্থেকে বললেন? হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন আপনি আমার নিকট এই হাদিসটা শুনেছিলেন, এই হাদিসের ব্যাখ্যা করলে তো কি বোঝা যায়। ওহো, তাই তো, এই জিনিসটা তো এখন আমার নিকট পরিষ্কার হলো। এই তখনও ইমাম আমাজ বললেন আন্তুমুল আতিব্বা ও নাহনু সায়াদেলা, আমাদের অর্থ অবস্থা হলো ফার্মেসির লোকদের মতো, আর আপনারা সত্যিকারী উন্মতের চিকিৎসক। কথা বুঝে আসছে ভাইরা? এই বিষয়ের উপরে, শুধু এই চ্যাপ্টারের উপরে যদি আমি দলিল প্রমাণ দেই তো ইনশাআল্লাহ তাআলা অনেক সময় লাগবে, কিন্তু কি করা, একটু একটু উদাহরণ দিলে যথেষ্ট। হ্যাঁ, আল আকিল তাকফিল ইশারা, জ্ঞানী লোকের জন্য ইঙ্গিত ইশারাও যথেষ্ট হয়ে যায়। হযরত ইমাম আবু হানিফা বললেন আমি বহসের জন্য প্রস্তুত। কি কথা, ক্লিয়ার? বস জনাব, ওনারা আসছেন, ওই ইমাম সাহেবরা, ওই ওলামায়ে দ্বীন ফুকাহায়ে কেরাম আসছেন, হযরত ইমাম আবু হানিফা নির্ধারিত স্থানে উপস্থিত হলেন। এখন নামাজের সময় হয়েছে, মাগরিব অথবা এশার নামাজ, সম্ভবত দুইটার যে কোনো এক নামাজ হবে। এখন ইমামতি করবে কে, এটা একটা প্রশ্ন না? এখানে তো সুন্নতের খেলাফ করা যাবে না, সব ইমাম, সব বড় বড় আলেম, কি কথা বুঝেন? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের ভিতরে ইমামতির অধিকতর যোগ্যতা এবং অধিকার তার যিনি আলাম বিসুন্নাহ, আমার হাদিস সম্পর্কে যিনি অধিকতর জ্ঞান রাখেন তিনি ইমাম হওয়ার ইমামতির ক্ষেত্রে অগ্রগামী হওয়ার অধিকার রাখেন। কি কথা বুঝেন না ভাই? এই হাদিস তো তাদের সকলের মুখস্থ। এখন তারা বললেন যে আপনি ইমামতি করেন, কি কথা বুঝেন নাই? তারা তো কেউ কথা বললেন না যে ইমামতির হকদার আমরা, আমার হাদিস মুখস্থ বেশি আছে। কি বলবো, যাই হোক, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তিনি ইমাম হলেন, নামাজের মধ্যে সূরা পড়তেছেন, আলহামদু সূরার পরে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নামাজ হলো, সালাম ফিরাইলেন, এরপরে তো সুন্নতে পড়েন ওলামারা, ওলামা ইকরাম নফল পড়েন, নামাজের পরে দেখলেন যে সব বিদায় হয়ে চলে গেছে। কারণ তারা বড় আলেম ছিলেন, বড় ইমাম ছিলেন, তারা বুঝছেন যে কাজ হয়ে গেছে, মোনাজারা কি হবে, বহসটা যে কি হবে ক্লিয়ার হয়ে গেছে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দেখলেন তাদের সঙ্গে ঝগড়া করার দরকার নাই, লড়াই করার দরকার নাই, তারা ইসলামের দুশ্মন না, ইসলামের শত্রু না, নবীর দুশ্মন না, কোরআন সুন্নাহ বুঝেন না এমন না, বিষয়টা স্পষ্ট হয় নাই, স্পষ্ট হইলেই মেনে নেবেন। কাজেই উনি নামাজের মধ্যে সূরা এমন একটা পড়ছেন এতে ওনারা বুঝে ফেলছেন যে কাজ হয়ে গেছে। সেটা কি? যে রব্বুল আলামিন নিজে কসম করে বলতেছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন, হে আরব জাতি তিনের কসম, জাইতুনের কসম, এই পবিত্র মক্কা নগরীর কসম, লাকাদ খলকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, সারা বিশ্বের মধ্যে সৃষ্টিগুলোর মধ্যে মানুষকে আমি সর্বাধিক সুন্দর করে বানাইছি। আল্লাহ যখন এতগুলো কসম করে বলেন মানুষ সর্বাধিক সুন্দর, ওর বউ কি মানুষ না, না অন্য কিছু? কি কথা বুঝেন নাই? এই আয়াতে পাকের আলোকে তিনি বলছেন যে আল্লাহ পাক যখন বলছেন যে মানুষ সর্বাধিক সুন্দর, তাহলে চাঁদের থেকেও সুন্দর, এটা তো প্রমাণিত হয়। ওই ইমামরা হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আয়াতের তেলাওয়াত থেকে বুঝে ফেলছেন, উনি এই আয়াত দিয়ে আমাদেরকে ধরবেন। কাজে কথা বাড়ানোর দরকার নাই, আমরা চলে গেলে উনিও বুঝবেন যে আমরা মানে নিলাম, তর্ক শেষ, বহস শেষ। এই হলো পুরান যুগের মোনাজারা, যে তারা মানুষ ছিলেন, তারা আলেমে দিন ছিলেন, তারা সকলেই নায়েব রাসূল ছিলেন, উচ্চ গুণাবলী সম্পন্ন ছিলেন, হ্যাঁ না, ইসলামী আখলাকওয়ালা ছিলেন, এই জন্য তারা কথা বাড়ানোর রাস্তা যেতেন না, বিষয়টাকে ক্লিয়ার করা একটা সুন্দর সিদ্ধান্তে আসার জন্য তারা চেষ্টা করতেন। হ্যাঁ, দূর থেকে হয়তো বা বিষয়টা স্পষ্ট না হওয়া পর্যন্ত কখনো কিছু এমন মন্তব্য করতেন হয়তো বা যেটার মধ্যে অসন্তুষ্টি ফুটে উঠত, কিন্তু আক্রমণ করা, গালাগালি করা, বেয়াদবি করা, এটা পূর্বসূরীদের কারোই জীবনে কোনো প্রমাণ নাই। কি কথা বুঝেন নাই? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, একজন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি মানে গুনাহে কবিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন, সেটার বিরুদ্ধে তারা কিভাবে করবেন? কোত্থেকে এই কথা মনে হয়েছে আমার আল্লাহই ভালো জানেন। সাহাবাস মরনা, আপনি আমার দিকে খেয়াল দেখেন। আচ্ছা মরনা ভাই, কোথা থেকে কোথায় এত চাপটা আর অতিক্রম করে আসছে? আমি একজন সাহায্যকারী না থাকলে মুশকিলই হইত। সাহাবাস, আপনাকে অনেক মুবারকবাদ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেন। সাহাবাস মরনা, তো হযরত আদম আলাইহিস সালামের ব্যাপারটা যে আদম আলাইহিস সালাম নির্দোষ, কিন্তু আল্লাহ পাক বললেন বাইরো তুমি, কি আজব কাণ্ডবৃত্তি! মহান রব্বুল আলামিনের মহব্বতের খেলা মিয়া, শুনতেছেন আপনারা, মহব্বতের পাঠ, এরা মহব্বতের পাঠ, মহব্বতের খেলা। একদিকে রব্বুল আলামিন বলেন আদমকে বললাম এই গাছ এটার ধারে কাছে যাবে না, বলা তাকরাবা হাদি সাজারা তাতে কুনা মিনাজ জালিমিন, কোরআন শরীফের আয়াতের অর্থ করতে সময় মিয়া কাঁপতে থাকতে হয়। আমাদের পূর্বসূরি আকাবের দিন যারা সত্যি বড় আলেম ছিলেন, সত্যি নায়েবে রাসূল ছিলেন, সত্যি খোদা ভীরু ছিলেন, তারা এক এক আয়াতের অর্থ করতে ভয় পাইতেন, না জানি কোন বিপদে পড়ি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের ভিতরে নিঃসন্দেহে সবচেয়ে বড়, কিন্তু তিনি হাদিস বর্ণনা করছেন একদম কম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনেক বড় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বিশাল ভান্ডার বর্ণনা করে গেছেন, এটা উম্মতের উপর এহসান করে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক বয়ান করতেন না হাদিস ভয়ের চোটে, যদি ভুল হয়, যদি ভুল হয়, যদি বেশ কম হয়, কেন এই ভয়টা? আমার উদ্ধৃতি দিয়া কোন মিথ্যা হাদিস যদি কেউ বর্ণনা করে তাহলে তার ঠিকানা যেন সে জাহান্নামে তালাশ করে। কত কঠিন ব্যাপার! এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনার বিষয়টা কত যে কঠিন, কত যে মুশকিল। এজন্য ওই যে এক সাহাবীর কথা বলতেছিলাম যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো কথা শুনলেই নোট করতেন, শুনলেই লিখে ফেলতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু স্মরণ শক্তি ছিল বেশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিছিলেন, দোয়ার বরকতে স্মরণ শক্তি এত হয়েছে সব মুখস্থ হয়ে যেত। ওই সাহাবী খালি লিখতে থাকতেন। একদিন কেউ বললেন যে তুমি খালি লেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো স্বাভাবিক অবস্থায় বলেন, কখনো হয়তো গুসসার অবস্থাতে বলেন, রাগ বশত বলেন। রাগ বশত কথা বলতে গেলে যতটুকু বলা দরকার মানুষ তার থেকে বেশিও বলে ফেলে, হ্যাঁ তুই আমার ছেলে না, যা ঘর থেকে বাইরে। আসলে কি ওটা ছেলে না? কিন্তু ভাষাটা খালি রাগ রাগ বলার জন্য, রাগ প্রকাশের জন্যই বলা হয়েছে। কিন্তু যদি বলা হয় এত বড় আলেম বুজুর্গ বলছেন এটা আমার ছেলে না, বোঝা গেল ওর ওই ওর বাপ হিসাবে তাকে বলা ঠিক হবে না, ও আর এসব পাবে না। মুফতি সাহেবের কাছে ফতোয়া চাইলেন যে ওর বাবা এত বড় আলেম বুজুর্গ ওলি আল্লাহ, পাগড়ি মাথায় দিয়ে সবসময় থাকতেন, তাহাজ্জুদ ছুটত না। একদিন তিনি বলছেন, হ্যাঁ না মসজিদের মধ্যে রাগ করে বলছে তুই আমার ছেলে না, যা বাইর। তাহলে ছেলে ওর বাবা তো ইন্তেকাল হয়েছে, ও আর এসব হবে কিনা? কি মুফতি সাহেব কি ফতোয়া দিবেন? কি কথা বুঝেন নাই? ওয়ারিস না ওয়ারিস না, কি ফতোয়া দিবেন? বিষয়টা দাঁড়ায় কিনা? এই কথা যদি নবী বলে বসেন, মানে নবী যদি একটা রাগের কথা বলে বসেন যেই কথাটা বাস্তব না, রাগ বশতই মাত্র বললেন, তুই সেই কথাটাকে হেদায়েতের বিধান আর ধারা হিসাবে নোট করা এবং রক্ষা করা এটা কিভাবে ঠিক হইতে পারে? তুমি তো সবই নোট করো মিয়া। সাহাবিও দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেলেন। তো তিনি গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সবগুলো কথাই লিখি কিন্তু একটা ঝামেলায় পড়ে গেছে, কেউ তো এই প্রশ্ন তুলছেন, আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের দুই ঠোঁট মোবারকের দিকে ইশারা করে বললেন, এই দুই ঠোঁটের থেকে, এই মুখ থেকে যা কিছু বাইর হয় প্রতিটি শব্দই হেদায়েত, হকের বাইরে হেদায়েতের বাইরে এই জবান থেকে কোনো কথা কখনোই উচ্চারণ হয় না। স্বাভাবিক অবস্থাতে তো নাই, গুসসার মুহূর্ত হকের সীমা এই জবান কখনোই অতিক্রম করে না। এই ছিলেন প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনতেছেন ভাইরা? তো কি জন্য হযরত আদম আলাইহিস সালামের ঘটনা বলতেছিলাম, হযরত আদম মানে ওই যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে আয়াত আর হাদিস গুলো পড়ছিলাম তোমরা কেউ কি নোট করছিলা ভাই? আপনি আমি যখন জিজ্ঞেস করি তখন বলেন না, একটা একটা করে আপনি বলবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক বলেন যে মুমিনের পরিচয়, ইমানি গুণাবলীর কথা, বৈশিষ্ট্যাবলীর কথা আলোচনা প্রসঙ্গে এটা আসছিল। মুমিন তো এমন হয় আল্লাহর নাম শুনলো সে প্রকম্পিত হয়, কাঁপতে থাকে অন্তরাত্মা। আর আমাদেরকে পুরো ইসলামের দলিল প্রমাণ শুনাইলো, তারপরে আমি একটিও নড়ি না, একটিও কাঁপি না, আমার দলেরটাই ঠিক আছে, আমার নেতারটাই ঠিক আছে, আমার চিন্তাবিদেরটাই ঠিক আছে। এই আয়াতে পাকের শিক্ষা যে মুমিন যে হবে আল্লাহ রসুলের কথা শুনলেই সে কাঁপতে থাকবে। ভাই আল্লাহ রসুলের উদ্ধৃতি দেয়, রেফারেন্স দেয়, তাহলে বিষয়টা খেয়াল করা দরকার, শোনা দরকার। কিন্তু সেদিকে আমাদের খেয়ালই নাই। ভিতরে ইমানের মাত্রা কি তাহলে? এই ইমান কামেল ইমান না, এই ইমান সে দুর্বল ইমান, এই ইমানের ভিতরে ঘাটতি আছে, এরকম ইমান। এটা কি আমাদের চিন্তা করার বিষয় না? আল্লাহ তাআলা আমাদের সকলকেই, সকল মুসলমানকেই কামেল ইমান নসিব করে দেন। দুর্বলতা এবং ঘাটতিওয়ালা ইমান থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেন। এই প্রসঙ্গে বলছিলাম যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতে রাখলেন, তিনি তো গুনার কাজ একটাও করেন নাই। বলছেন যে এই গাছের কাছে যাইবে না, হ্যাঁ গেলে কিন্তু এটা ফাতাকুন আমিনা জালিমিনের, এখানে অর্থ কি আমার দেওয়ার সীমার বাইরে চলে গেলাম। এটার তর্জমা লোকেরা হয়তো বলবে তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। না বুঝা কত না গোলমাল, ওখানে তো কোনো শরীয়ত নাই যেটা পালন করতেই হবে, কি কথা বুঝুন নেই আলমে তাসরি না সেটা, যে ফাতাকুন আমিনা জালিমিনের অর্থ কি তাহলে, যে আমার কথা যেটা আমার কথার ভিতরে থাকা হলো না বাইরে চলে গেল। জুলমুন মানে হলো অজুরসাইফি গায়ের মাহলি, বললাম একটা তুমি করলে আরেকটা মারো না, তাদের মধ্যে তুমি অন্তর্ভুক্ত হবে, কি কথা বুঝেন না। তা আদম আলাইহিস সালাম পরে তো খাইয়ে ফেলছেন, দুইজনে মিললে, দুইজনে মিললে এই কাজটা করলেন কেন, ঘটনা কি? আদম তো আল্লাহর নবী, আগে থেকে আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন আদমকে নবী বানাবো, আর নবী যিনি হন তার চরিত্র শুরু থেকেই উন্নত হয়, শুরু থেকে তিনি নির্ডাক আচরণ এবং জীবনের অধিকারী হন। তাফসীরে কবীর ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ লিখছেন যে মূসা আলাইহিস সালাম হযরত শুআয়ব আলাইহিস সালামের ছাগল চড়াইতেন, একদিন তিনি ছাগল চড়াইতে গিয়া ছাগল একটা ছাগলের পাল থেকে উঠে দিয়েছে জোরে দৌড়, দৌড়াইতে দৌড়াইতে অনেক দূর গেছে। মূসা আলাইহিস সালাম দেখলেন যে এই ছাগলের রক্ষণাবেক্ষণকারী তো আমি, দেখাশোনার দায়িত্ব আমার উপরে, তো একটা ছাগলও যদি নষ্ট হয় ক্ষতিগ্রস্ত হয় তো এর জন্য আমি দায়ী। মূসা আলাইহিস সালাম দৌড় ছাগলের পিছনে পিছনে, ছাগল তো দৌড়াইতে আছে, একবার উঁচুতে উঠে একবার নিচে নামে একবার লাফ দেয়, মূসা আলাইহিস সালাম ওর পিছনে ছুটতেছেন, ছাগল তো ছাগল, মূসা আলাইহিস সালামের তো অনেক কষ্ট হয়ে গেছে, কি কথা বুঝেন না, ছাগলেরও হাত পায়ে একদম রক্তাক্ত হয়ে গেছে হাত পা, এক জায়গায় গিয়া ছাগল ক্লান্ত হয়ে থাইমে গেছে আর যাইতে পারে না। মূসা আলাইহিস সালাম গিয়া ওরে ধরছেন, ধুইরা ওর হাত পা মালিশ করে দিছেন, তারপর রক্ত রক্ত মুছে দিছেন, কাটা টাটা থাকলে ওগুলো সরাই দিছেন, পরে এখন তো আর ও হাঁটতে পারে না, ওরে ওর পালের কাছে নিয়ে পৌঁছাবেন কিভাবে। মূসা আলাইহিস সালাম ওই ছাগলকে কাঁধে তুলছেন নিয়ে, আচ্ছা আগে ওই ছাগলকে বলছিলেন যে ছাগল তুই আমার প্রতি তোর যদি দয়া নাই বা হলো তোর নিজের প্রতিও কি একটু দয়া করা উচিত ছিল না, এই কষ্টটা করলি, হ্যাঁ কি রকম বিপদে পড়লি তুই। যাক পরে মূসা আলাইহিস সালাম ওরে কাঁধে নিয়ে পরে চলছেন পালের কাছে পৌঁছানোর জন্য, আসমানে ফেরেশতারা তখন বললেন আল্লাহ এই লোকটা এত ধৈর্যশীল, এত সুন্দর গুণাবলী বলা, এত হেল্প বলা, আল্লাহ তাকে নবী বানায় দেন। তো আল্লাহ পাক বললেন যে হে ফেরেশতারা তাকে আমি আগে থেকে নবী বানানোর সিদ্ধান্ত নিয়ে রাখছি, খালি আবির্ভূত হইতে দেরি, আবির্ভাবটা এখনো বিলম্বিত আছে, কিন্তু নবী, নবী হওয়ার কারণেই তার গুণাবলী এত উন্নত। শুনতেছেন ভাইরা, তো আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কি নবী বানাইছিলেন না? তো আদ নবী যিনি হন তিনি তো নিষ্পাপ, নবীর গুণাবলী আগে থেকে উন্নত, নবী যিনি হন তিনি সর্ববিষয়ে আল্লাহ পাকের আনুগত্যের উপরে একশত ভাগ প্রতিষ্ঠিতই থাকেন, তো আদম আলাইহিস সালাম ব্যতিক্রম করবেন কিভাবে, এটা আদম আলাইহিস সালাম নাফরমানি করবেন কিভাবে, কি কথা বুঝেন নাই, আনুগত্যের বাইরে যাবেন কিভাবে, এটা তো বোধগম্য নয়। তা আল্লাহ পাকের দায়িত্ব এটা ব্যাখ্যা করে বুঝিয়ে দাও, যে আদম নবী হয়ে আপনার কথার বাইরে গেলেন তো দেখলাম এক জায়গায় সেটা কি, এখন আল্লাহ পাক নিজে বলেন কোরআন শরীফে এই ধারার ব্যাখ্যা দিতেছেন, ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। হ্যাঁ তাফসীরের কিতাবগুলো খুলেন, তাফসীরে বায়ানুল কোরআন, মারিফুল কোরআন, তাফসীরে মাজারি, তাফসীরে ইবনে কাসির, আপনারা খুললে দেখবেন এই আয়াতে পাকের ব্যাখ্যা, যে কাসামাহুমা আল্লাহ পাক বলেন ইবলিস হযরত আদম হাওয়া দুজনের সঙ্গে কসম করে বলল ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আল্লাহর কসম একদম ভাইরা একদম নিশ্চিত বিষয়, নিঃসন্দেহাতীত কথাটা হলো যে আমি একমাত্র আপনাদের মঙ্গলার্থেই বলছি যে যদি এই গাছের ফলটল আপনারা খান চিরকাল এই জান্নাতেই থাকবেন, যদি না খান কোন কৌশলে আল্লাহ বাইর করিয়ে দিবেন। কি কথা বুঝেন নাই? মুফাসসিরিন বলেন যে হযরত আদম যখন আল্লাহর নামের কসম শুনছেন, আল্লাহর নামটা শুনছেন, অন্তরাত্মা আল্লাহর নাম শুনে কাঁপতে থাকছে। ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, সত্যিকার কামেল ঈমানওয়ালা হলে আল্লাহর নাম শুনলে তার অন্তরাত্মা কাঁপতে থাকে, প্রকম্পিত হতে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহর নাম নিয়ে বলল, আল্লাহর নাম নিয়া, এই আল্লাহর নামের মহত্ব বোধের প্রবলতা প্রচন্ডতা ঝড় তুফানের কারণে আদম আলাইহিস সালামের পূর্ব মুহূর্তে আল্লাহ পাক যে আগে কি বলছিলেন ওটা খেয়ালই থাকে নাই, স্মৃতি থেকে আউট হয়ে গেছে কিছুক্ষণের জন্য। কি কথা বুঝুন না? বলে এটা পাইলেন কোথায় যে আদম আলাইহিস সালামের খেয়ালই থাকে নাই? কোরআন শরীফে রব্বুল আলামিন এক জায়গায় বলেন যে আসা আদম রব্বাহু ফাগাওয়া, আসা আদমের অব্যাহত ফাগাওয়ার অর্থ কি বলবো আমি? আর গায়ে পড়ি তারপরে সিদ্ধান্ত নেন, নাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা। আল্লাহ পাক পবিত্র কোরআনের নিচে বলেন আদম ভুলে গেছিলেন এবং তিনি নিজের ইচ্ছা এবং নিজের সংকল্পের কারণে করছেন এমনটা আমি দেখতে পাইনি। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন নাসিয়া, আদম ভুলে গেছিলেন, আল্লাহ পাক নিজেই তো বললেন। কি কথা বুঝেন নাই? যখন ভুলে গেছেন তাহলে কি এটাকে দোষের আওতায় পড়ে? এটা অপরাধের মধ্যে পড়ে? এটা সীমা অতিক্রমের মধ্যে পড়ে? তাহলে আশা আদমের অপহর অর্থ তাহলে কি হবে? যে আমি যা বলছিলাম সেটার ব্যতিক্রম করে ফেলছেন তিনি। কি কথা বুঝেন নাই? এজন্য কেউ যদি গবেষণা করে কোরআন শরীফের অর্থ করতে চান, আশা আদমের অর্থ করতে গিয়ে তো এক্সিডেন্ট করবেন। আদম আল্লাহর নাফরমানি করে ফেলছেন ও গাওয়া, এবং আদম তো একদম জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক, অজ্ঞতার শিকার হয়ে গেছেন, এইরকম উল্টাপাল্টা কথা বলা হয়ে যাবে না, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। এজন্য ভাইরা কোরআন নিজে ব্যক্তিগত গবেষণার দ্বারা যদি পড়তে যাওয়া হয় এক্সিডেন্ট থেকে বাঁচার কোনোই উপায় নেই। ইসলামের মধ্যে যত গোমরা দল পয়দা হয়েছে, এই শিয়া মজহাব, এই মুতাজিলা, এই রাফিজি, এই খারেজি, যত গোমরা দল উম্মতের মধ্যে পয়দা হয়েছে কোরআন হাদিসের দলিল প্রমাণেরই আলোকে নিজ নিজ মত নিজ নিজ স্থান থেকে তারা বোঝার চেষ্টা করছে আর এই বিভ্রান্তির ফাঁদে পড়ে গেছে। আল্লাহ মুসলমানদেরকে আমাদেরকে সকল মুসলমানকে হেফাজত করে। যাই হোক, তো ইমানের যে বৈশিষ্ট্য বলি সেগুলোর একটার আলোচনা করতে গিয়া এই বিষয়টার হঠাৎ আলোকপাতের সুযোগ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কামিল ঈমানের জিন্দেগী নসিব করেন। হ্যাঁ, কামিল ঈমান বলা ধরা হয় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুমিন মান আমিনাহুন নাস আলা দিমাহিম ওয়া আমওয়ালিহিম, ঈমান যার ভিতরে থাকবে সর্বশ্রেণীর মানুষ তাদের জান মালের ক্ষেত্রে ওই লোকটাকে পূর্ণভাবে নির্ভরযোগ্য ভাবতে সক্ষম হবে। সমস্ত মানুষ মনে করবে এই লোকের উপরে আমাদের জানমালের ক্ষেত্রে আমরা পূর্ণ আস্থা রাখতে পারি। মানে আমিনাহুন নাস, এখানে খালি মুসলমানরা ওই লোকটাকে বিশ্বাস করবে, বিধর্মীরা বিশ্বাস করতে পারবে না, এমনটা হইতেই পারে না। মোমেন হলে সর্বশ্রেণীর মানুষ তাকে বিশ্বাস করবে যে উনি আমার জানের ক্ষতি করতে পারেন না, আমার মালের ক্ষতি করতে পারেন না, আমার সম্মানে আঘাত করতে পারেন না, কারণ উনি একজন মোমেন, একজন মুসলিম। কি কথা বুঝতেছেন ভাইরা? তো কোরআন তো এই বলে, হাদিস তো এই বলে, কিন্তু আমরা কি এরকম মোমেন হইতে পারছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন মুমিন হলে এমন হওয়া চাই, আল মুমিন মান আমিনাহুন নাস আলা দিমাহিম ওয়া আমওয়ালিহিম। একজন হিন্দু ভদ্রলোক, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, মুসলিম মুসলমানদের পাশে বসবাস করে, তো তার মালগুলো, অলংকারগুলো, পয়সাগুলো আমানত রাখবে কার কাছে? তিনি ভাবতেছেন যে ভাবতেছে তারা যে কার কাছে রাখবো, ভাবতেছে যে এই যে পাশে খতিব শাহ হুজুর তার কাছে রেখে আসে, ইমাম শাহ হুজুরের কাছে রেখে আসে, এই বুজুর্গ আল্লাহর বলির কাছে রেখে আসে, তার কাছে এটার খেয়ানত হইতেই পারে না। মুসলিমরা পর্যন্ত এই লোকটাকে বিশ্বাস করতে বাধ্য হচ্ছে, তার প্রতি আস্থাশীল হইতে বাধ্য হচ্ছে, তাহলে নিঃসন্দেহে তিনি একজন মোমেন, আর যিনি মোমেন তার জন্য জান্নাতের দুয়ার একদম খোলা। শুনতেছেন ভাইরা? অনেকে মনে করে যে মুসলমানদের ক্ষেত্রে খুব উন্নত চরিত্র আর গুণাবলী সম্পন্ন হওয়া উচিত মুমিনদের, কিন্তু অমুসলিমদের ক্ষেত্রে নয়। এই ধারণা ইসলামের পক্ষে না, ইসলাম সম্পর্কে অজ্ঞতার প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদি, মুসলমান সে মুসলিম সে যার হাত আর জবানের অত্যাচার থেকে সব মুসলমান নিরাপদ। এই হাদিস তো সকলে জানে মনে হয়, কিন্তু আরেকটা হাদিস আছে এই বিষয়ে কি, আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল মুসলিম মান সালিমান নাস বিল লিসানিহি ওয়া ইয়াদি, যে মুসলিম সে ইসলামী জীবন, এই মুসলিম মানে এই যখন কোন মুস্তাকের উপর হুকুম হয় মুস্তাক মিনু স্বভাবে হুকুম হয়, কি কথা বুঝেন নাই, এখানে সেই কায়দা সেই চাপটার সেই অধ্যায় মিয়া। তাহলে অর্থটা কি দাঁড়াইলো, ইসলামী জীবন দ্বারা পূর্ণাঙ্গে ভাবে ধন্য ওই মুসলমান যার হাত এবং জবানের অর্থাৎ সব রকমের অত্যাচার থেকে সর্বশ্রেণীর মানুষ নিরাপদ হয়ে যায়। কি কথা বুঝেন নাই, এখানে খালি মুসলমানদের কথা না, একাদিসে মুসলমানদের কথা এই জন্য আসছে যে মুসলমানরা সাধারণত মুসলমানদের মধ্যেই তাদের সমাজেই বসবাস করে, এজন্য কোন মুসলমানের সঙ্গে খারাপ ব্যবহার না করো সেই শিক্ষা দিচ্ছেন একাদিসে। কিন্তু মুসলিম দেশে অমুসলিম ভাইরাও থাকে না, মুসলমানদের পাশে অমুসলিমরাও থাকে, এমনটা কি হয় না? কিন্তু অমুসলিমরা যদি থাকে তার উপরে কি জুলুম করা যাবে? এই বিষয়ে শিক্ষা দেওয়া কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তব্য ছিল না? তো তিনি সেটাও তুলে ধরছেন আর রেখা দিয়েছেন, আল মুসলিম মান সালিমান নাস বিল লিসানি ওয়া ইয়াদি, মুসলিম সে যার জুলুম অত্যাচার থেকে সর্বশ্রেণীর মানুষ নিরাপদ হয়ে যায়। লোকেরা মনে করে যে ধর্মের ব্যাপারে একটু বেশি উদার হলে তখন বোধহয় সব ধর্মের লোক নিরাপদ থাকতে পারবে, ধর্মের ব্যাপারে উদার হলে না, আল্লাহ ভীতি অন্তরে যত বাড়বে পরকাল চিন্তা যত অন্তরে বাড়বে ততই সকলের সঙ্গে ওই লোক সদাচার করতে বাধ্য হবে। কি কথা বুঝেন নাই, কিন্তু আমরা লোকেরা মনে করি, আমরা মনে করি একটা আইন করলাম তো আইনের জোরে সব ঠিক হয়ে যাবে, আইনের জোরে কোনো কিছু ঠিক হওয়ার কোনোই প্রমাণ নেই। যে আস্তে আস্তে দেখি যে মাদককে না বলুন, আমার হাসি আছে, মাদককে না বলুন কথাটা উপদেশমূলক, হাসার কোনো বিষয় না, খুশি হওয়ার বিষয়, হাসি আছে কেন? এই কারণে যে যে লোক মদ্য পানে শরাব পানে অভ্যস্ত সে যদি দেখে মাদককে না বলুন সে গিয়ে বোতল ধরে বলবে যে মাদককে না বলুন আর টানতে শুরু করবে, কেন? কারণ তার অন্তরে আল্লাহর ভয় নেই, আখিরাতের চিন্তা নাই। কথা বুঝেন নাই, পবিত্র কোরআন এই জন্য মানুষকে উচ্ছৃঙ্খলা থেকে বিশৃঙ্খলা থেকে সীমা লঙ্ঘন থেকে জুলুম থেকে রক্ষা করার জন্য ফিরানোর জন্য আল্লাহ পাক যে নীতি প্রয়োগ করছে সেটা হলো যে তোমরা কি জানো না, আলাম ইয়ারা আল্লাহ ইয়ারা, তুমি কি জানো না বান্দা দুনিয়ার যে কোনো প্রান্তে তুমি যাই করতেছ আলো অন্ধকারে মহান স্রষ্টা সীমাহীন ক্ষমতাধর শক্তিধর মহান আল্লাহ সবকিছুই কিন্তু দেখতে থাকেন। তো অন্তর যদি বিশ্বাস পয়দা হয় যে কেউ দেখে না বটে, তো আল্লাহ তো দেখেন, এই লোক কি গুনার কাজ করতে পারবে? হ্যাঁ, বুখারী শরীফের হাদিস যে আরে ভাই তো লম্বা হয়ে যাবে কি করান, এটা যদি বলি তো আরো কত বাড়বে, চলো বাড়ুক তো কি হবে, সকলের ফায়দা তো হবে ইনশাআল্লাহ। কি বলে উনি বলতেছেন যে বাড়তে থাক, ভাই কি বলবো, আমি এটাই সব জায়গায় উপলব্ধি করি, সেরকম কোরআন সুন্নার উপরই যদি আলোচনা হয় সর্বশ্রেণীর মুসলমানদের মধ্যে আগ্রহ পয়দা হয়, মানুষ গ্রহণ করে। কিন্তু আমরা আগেই মানে আক্রমণাত্মক সুরেই বলার ধান্দায় থাকি, কারণে মুসলমানরা পরেশান হয়। যাই হোক, যে এক হাদিস শরীফ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চাচাতো বোনের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে, ভালো সম্পর্ক না, একদিন চাচাতো বোনের কাছে বলছে গিয়া প্রস্তাব পেশ করছে, তো সে বলছে যে আমি তখন সম্মত হব রাজি হব যখন এতগুলো স্বর্ণ মুদ্রা তুমি আমাকে দিবে। ছেলেটা চলে গেছে, ভাই চাচাতো ভাই চলে গেছে, গিয়া এতগুলো স্বর্ণ মুদ্রা উপার্জন করছে, নিয়ে হিসাব পেশ করছে। এখন ওই ছেলেটা গুনাহের কাজে মাত্রই লিপ্ত হইতে শুরু করতেছে, এখনো শুরু করে নাই। ঠিক এই মুহূর্তে ওই মেয়েটা, ওই মুসলমান, ওই মেয়েটা বলে উঠল, ইত্তাকিল্লাহ আব্দুল্লাহ, ইত্তাকিল্লাহ, তুমি তো আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। বাস কথাটা শুনতেই পাপের জন্য যে এতটা অস্থির হয়ে গেছিল, এতটা পাপের লিপসা তার মধ্যে পয়দা হয়েছে, যে কষ্ট করে পরিশ্রম করে স্বর্ণ মুদ্রা উপার্জন করে নিয়ে আসা হলেও তারপরে সে পাপের লিপসা পূরণের সে চেষ্টা করতেছে, চরিতার্থ করার জন্য এতটা উদ্যত হয়ে গেছে, কিন্তু যখন সে শুনছে আল্লাহকে ভয় করো, সে ওখান থেকে সরে দাঁড়ায় গেছে দূরে। কি কথা বুঝুন নাই, হাদিসটা একটু লম্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা লোক কোথাও যাইতেছিল, রাস্তার মধ্যে হঠাৎ বৃষ্টি শুরু হলো, বৃষ্টি থেকে বাঁচার জন্য তিনজন দৌড়ে গিয়া পাহাড়ের এক গুহার মধ্যে আশ্রয় নিল। কি কথা বুঝুন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের কুদরত, হঠাৎ উপর থেকে একটা ভারী প্রস্তর খণ্ড একদম আইসা ওদের এই গুহার মুখটা পুরো একদম ঢেকে ফেলছে, আর বাইর হওয়ার কোনো উপায় নেই। কি ভয়ঙ্কর বিপদ, বিপদ তো আর বলে কয়ে আসে না, এখন পরেশান, বিপদে পড়লে তখন কি করা চাই, সংগ্রাম করা চাই, যুদ্ধ করা চাই, সমাজতন্ত্র গণতন্ত্রের দোহাই দেওয়া চাই, কোনো কিছুতেই তো কাজ হবে না। তো সারা দুনিয়ার মানুষ জানে তখন একটাই মাত্র পথ, মহান সৃষ্টিকর্তা, হ্যাঁ, আল্লাহর নিকট প্রার্থনা করা চাই, তার কাছে মিনতি করা চাই, কান্নাকাটি করা চাই, রহম সোয়ে জারি আয়দায় ফকির, জোর রাবুক জার জারি রাবগির, গায়ের জোরে কোনো শক্তির জোরে দলের জোরে কোনো সমস্যার সমাধান হয় না, যতক্ষণ না আল্লাহ পাকের রহমত দ্বারা সেটার সমাধানের পথ উন্মুক্ত হয়। শুনতেছেন ভাইয়েরা? হ্যাঁ, এখন মুমের মানুষ ইমানওয়ালা তো তারা আল্লাহর দিকে মোতাবজ্জি হলেন, এবং সেই প্রেক্ষিতে তারা নিজেরা আপোষে আলোচনা করতেছেন, বাইরে কোনো উপায় তো নাই। হ্যাঁ, এখন এক কাজ করো, যার দিলে মনে এটা আসে আমার জীবনের অমুক আমলটা, অমুক এবাদতটা এরকম মনে হয় এটা কবুল হয়ে গেছে। হ্যাঁ, কি কথা বুঝেন নাই, কি বলবো, হাদিসের ব্যাখ্যা, এই হাদিসে পাক থেকে বোঝা যায় যে মুমেন বান্দার অন্তরে এলহাম হয়। অনেকে এলহামকে অস্বীকার করে, অনেক বুদ্ধিজীবী, অনেক চিন্তাবিদ, অনেক জ্ঞানী মানুষ এলহামকে অস্বীকার করে, আজব আজব কথা। অথচ এলহামের কথা ডাইরেক্ট হাদিসের মধ্যে উল্লেখ আছে, এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, এই হাদিসের এক বর্ণনা এক সনদে এতটুকু, আর এক সনদে মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়ায়ুলহিমহু রুশদা, আল্লাহ পাক যার কল্যাণ চান দুজাহানে সে কামিয়াব হোক, তো আল্লাহ পাক তাকে দিনের গভীর সমজ দান করেন, ওয়ায়ুলহিমহু রুশদা, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ পাক কখন কোন কাজে কিভাবে সফল কাম হতে হবে সেটা আল্লাহ পাক তার অন্তরে এলহাম করেন, আল্লাহ পাক নিজে তার অন্তরে ঢালতে থাকেন। শুনতেছেন ভাইয়েরা? এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক ঢালবেন চোরের দিলে, যে এইভাবে চুরি করে, এটা ডাকাতের দিলে, হ্যাঁ, মিথ্যাবাদীর দিলে, ঘুষখোরের দিলে, সুদখোরের দিলে, কার দিলে? আগেই তো বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ পাক যার মঙ্গল চান, নাজাত চান, কামিয়াবি চান, তাহলে আল্লাহ পাক যার পূর্ণ সফলতা চান সে কি চোর না ওলি আল্লাহ? বোঝা গেল, যারা আউলিয়া একরাম তাদের অন্তরে আল্লাহ পাক এলহাম করতে থাকেন। সুবহানাল্লাহ, প্রমাণ হলো কি না? মিয়া কি বলবো আপনাদেরকে, কোরআন সুন্নার মধ্যে সব আছে, কিন্তু আমাদের সে বুঝ নেই। জামিউল উলুমে ফিল কোরআনে বাইন্নামা তাকাসারাত আনহু আফহামুর রিজালি, কোরআনের ভিতরে সারা জাহানের এলেম মজুদ, কিন্তু মানুষ সেটা উদ্ধার করতে সক্ষম হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে মেহরবানি করেন। কোরআন সুন্নার ভক্তি শ্রদ্ধা মহব্বত আমাদেরকে পূর্ণভাবে আল্লাহ পাক দান করেন। এখন তিনজন আলোচনা করতেছেন, যার যে আমলের ব্যাপারে মনে হয় এইটা মনে হয় আল্লাহ খুশি হয়েছেন, কবুল করছেন, হ্যাঁ ধারণা মাত্র, ওইটার উসিলা দিয়া আল্লাহ পাকের নিকট দোয়া করো। এখন এক একজনে এক একটা দোয়া করছেন, একজনে বলেন যে আল্লাহ, একজনে বললেন যে আল্লাহ আমার তো আব্বা আম্মা ছিলেন, আমি উট চড়াইতাম, যখন সন্ধ্যাবেলা ফিরতাম তা আমি প্রথম উটের দুধ, উটনির দুধ, আমরা তো বাংলাতে উটের দুধই বলি না, দুধ দোহন করার পরে প্রথম নিয়ে আমার আব্বা আম্মাকে খাওয়াইতাম। আমার ছোট ছোট শিশুরা, আমার বাচ্চারা ছিল, ওরা তাকায় থাকতো যে আমারে দেন আমারে দেন। হাদিসে হুবহুই বিস্তারিত নাই বা থাক, কিন্তু সিয়াক সাবাক দেখলে এটা বোঝা যায় না, শিশুরা থাকলে ওরা তো দেয় আমারে দেন আমারে দেন। কিন্তু তিনি বলতেছেন সংক্ষিপ্ত ভাবে যে প্রথম আমি গিয়া আব্বা আম্মাকে পেশ করতাম, পরে আমার সন্তানদেরকে দিতাম। এই হাদিসে পাকে বাবা মার খেদমতের প্রতি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করছেন, উদ্বুদ্ধ করছেন। আজকে আমরা অনেকে বাবা মার কোনো পরোয়াই করি না, অনেকে নিয়ে ওই যে বুড়াদেরকে বৃদ্ধাশ্রমে গিয়ে পৌঁছায় দেয়। কি হবে এই লোকগুলোর কেয়ামতের ময়দানে অবস্থা, যারা বাপ মার নিজে খেদমত করে না, বৃদ্ধাশ্রমে গিয়া নিরাশ্রয় ভাবে ফেলে রাখে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রেজাল রব্বি ফি রেজাল ওয়ালিদ ও সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদ। এ আল ওয়ালিদ মানে কেন জুল ওয়ালাদ মান লাহুল ওয়ালাদ, কি কথা বুঝেন নাই? ওয়ালেদ মানে শুধু বাপ না, ওয়ালেদ মানে জন্মদাতা, তো জন্মদাতাকে খালি বাবা না মা দুজনই, কি কথা বুঝেন নাই? যে মা বাবার সন্তুষ্টির ভিতরে আল্লাহর সন্তুষ্টি, কি অর্থ? মা বাবা যার প্রতি সন্তুষ্ট হয়ে গেল আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন, আর আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হয়ে যান তার ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? তার ঠিকানা নিঃসন্দেহে জান্নাত। হ্যাঁ, কুরআন শরীফে রব্বুল আলামিন বলছেন যে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার রব্বের ফয়সালা যে ইবাদত করবা সির্ফ আল্লাহ আর কারো না। একই সঙ্গে আরেকটা কথা বলি, মা বাবার সঙ্গে সদাচার করবা, আল্লাহর বন্দিগির পাশাপাশি এত গুরুত্বের সাথে আল্লাহ তাআলা মা বাবার খেদমত আনুগত্য এবং সদাচারের কথা বললেন। সূরা লোকমানের মধ্যে আল্লাহ পাক বলেন এতটা গুরুত্ব দিয়ে আল্লাহ পাক মা বাবার ব্যাপারে বলতেছেন, ওয়াইন জাহাদাকা আলান তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তোমার মা বাবা যদি আমার সঙ্গে শিরক করার নির্দেশ দেন তাহলে এই কথা তো তোমাদের মানার কোনো সুযোগ নাই, এটা তো তোমরা মানবে না, কিন্তু তবুও এই দুনিয়ার জীবনে তোমরা তাদের সঙ্গে সদাচারী অব্যাহত রাখবে। কিন্তু শুনতেছেন ভাইয়েরা, মা বাবার ব্যাপারে মহান রব্বুল আলমীর হুকুম এতটা, আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের তালিম এমনটা, তারপরও আমাদের অবস্থা কি? রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন লোকটা আল্লাহর নিকট আল্লাহর দিকে মোতাবাজ্জে হয়ে বলল, হ্যাঁ আল্লাহ আমি পয়লা গিয়া আমার মা বাবার সামনে দুধ পেশ করতাম, তারা পান করার পরে আমার সন্তানদেরকে দিতাম। একদিন এমনটা হলো যে আমি ফিরতে দেরি হয়ে গেল, আব্বা আম্মা ঘুমায় পড়ছেন, আমার বাচ্চাগুলো জাগনা ছিল, আমি দুধ নিয়ে উপস্থিত হলাম তো আব্বা আম্মা ঘুমন্ত, বাচ্চারা আমার পায়ের কাছে পড়ে গড়াগড়ি খাইতেছিল, আব্বু দুধ দাও দুধ খাবো, আল্লাহ আমার যেহেতু মনের আগ্রহ আগে আব্বা আম্মা খাবেন পরে বাচ্চারা, আমি আমার বাচ্চাগুলোকে দিলাম না, মা বাবার শিওরে সারাটা রাত দাঁড়ায় থাকলাম কিন্তু তাদেরকে জাগালাম না, তাদের ঘুমের ব্যাঘাত হবে কষ্ট হবে, কিন্তু সারা রাত এভাবে দাঁড়াই থাকলাম দুধ নিয়ে, তারা জাগলেন তাদেরকে দুধ পান করালাম পরে আমার বাচ্চাদেরকে দিলাম। আয় আল্লাহ এই আমলটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, এটা যদি আপনার সন্তুষ্টির জন্যই আমি করে থাকি, আল্লাহ এই আমলের উসিলায় বিপদ থেকে মুক্তি দেন। এই বলতেই হঠাৎ পাথর একটু সরে গেল, শুনতেছেন ভাইরা? হ্যাঁ, কি আজীব ঘটনা, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে এটা শুনেছেন কেন? যাতে আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করি। আরেকজন বলল আজব কথা, আজকে অনেকে নিজের অধীনস্থের উপর জুলুম করতে খড়গহস্ত। হ্যাঁ, যখন তখন গালাগাল, এই অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, আজও ভালো। এক অনেক বড় ভদ্রলোক, কোটি কোটি টাকার মালিক, বিশাল সম্পত্তির মালিক। আমি এক জায়গায় কোথাও গেছিলাম, উনি বললেন যে আপনাকে আমি পৌঁছে দিয়ে আসবো, আমার ঠিকানা উনি পৌঁছে দিয়ে আসবেন। ঠিক আছে, উনার এক গাড়ি নিয়ে উনি রওনা হলেন, 75 লক্ষ টাকা গাড়ির দাম। শিক্ষিত লোক, ভদ্রলোক, নেতা মানুষ, নামাজি লোক, দিনদার, বড় বংশের, সবকিছু ঠিক আছে। গাড়িতে বসলাম, খুব মহব্বতের কথাবার্তা। হঠাৎ ইন্নালিল্লাহ, সেই ড্রাইভারকে যা তা সর্বনিম্ন ভাষায় গালাগালি, যেগুলো অশ্রাব্য এবং উচ্চারণের অযোগ্য। হ্যাঁ, এইরকম ভাষা, আমি তো হতভম্ব। এই অমুক তমুক, অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, একদম ঝাড়ি দিয়া বারবার ইন্নালিল্লাহ। এই লোক চাকরি করে, সেজন্য এই লোকটাকে এইরকম তিরস্কার, এরকম ধিক্কার, এরকম তার অপমান। এটা ইসলামের শিক্ষা, এটা ইমানের শিক্ষা, এই নামাজের শিক্ষা। এটা প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের তালিম তরবিয়ত, এটা জান্নাতের পথ, এটা অন্তরাত্মাকে আলোকিত করার তরিকা, এটা ভালো মানুষ হওয়ার পদ্ধতি। এটা কি হলো আজকে? হ্যাঁ, আমাদের স্কুল কলেজ ভার্সিটি গুলোতে মানুষ তৈরি হয়, যোগ্য যোগ্য লোক তৈরি হয়, প্রতিভাধর লোক তৈরি হয়। কেউ ইঞ্জিনিয়ার, কেউ মাস্টার, কেউ প্রফেসর, কেউ ডাক্তার, কেউ সচিবালয়কে আবাদ করতেছেন, হ্যাঁ না, কেউ কোন অফিস আদালতকে আবাদ করতেছেন। আমাদের পুরা দেশের মধ্যে যে সকল রাষ্ট্রীয় জীবনের, একটা রাষ্ট্রের হাজারো বিভাগের যে কর্মকাণ্ডগুলো, এগুলোকে আঞ্জাম দেন কি সাইকোলজি সাহেবরা, মুফতি সাহেবরা, কোন মাওলানা সাহেবরা? এগুলো আঞ্জাম দেনই জেনারেল শিক্ষিত ভাইয়েরা। তো তারা রাষ্ট্রের জন্য এবং সমাজ জীবনের জন্য, এই মানুষের জীবনের জন্য তাদের শিক্ষারও দরকার আছে। ইঞ্জিনিয়ারিং দরকার, ডাক্তারি দরকার, সবই দরকার। কি কথা বুঝেন না ভাইয়েরা? এগুলো দরকার বটে, কিন্তু ইমানের শিক্ষা কি দরকার? না। ইসলামের শিক্ষা কি দরকার? না। নামাজের শিক্ষা কি দরকার? না। সততা স্বচ্ছতার শিক্ষা কি দরকার? না। ইনসাফের শিক্ষা কি দরকার? না। সচ্চরিত্র শিক্ষা কি দরকার? না। পরকাল চিন্তার শিক্ষা কি দরকার? না। আলো অন্ধকারে আল্লাহকে ভয় করার শিক্ষা কি দরকার? না। হ্যাঁ, এই শিক্ষাগুলো স্কুল কলেজে কি আছে? একটা এত বড় শিক্ষা প্রতিষ্ঠান, যেখান থেকে এত বড় জ্ঞানী, এত বড় প্রতিভাধর লোকজন তৈরি হচ্ছে, তাদের জীবনটাকে পরকাল জীবনের ক্ষেত্রে এইরকম মারাত্মক ঘাটতিপূর্ণ রাখা, এটা কি তাদের প্রতি ইনসাফ? আল্লাহ তাআলা মুসলিম বিশ্বের সরকারগুলোকে তৌফিক দেন জেনারেল শিক্ষার সঙ্গে, যাতে তারা ইসলামী শিক্ষাটাকে অন্তত প্রয়োজন পরিমাণ সংযুক্ত করতে পারে। আমিন। যাই হোক, আরেকজন বললেন কি, আল্লাহ, আমার এক ঘটনা আমার জীবনে ঘটছিল। আমি এক কর্মচারী রাখলাম, সেই কর্মচারী কাজ কমপ্লিট করলো, কাজের জন্য লোক ডাকলাম, কর্মচারী না, কাজের লোক, শ্রমিক, শ্রমিক ডাকলাম, সে কাজ করলো। আমি যখন তার পয়সাগুলি বুঝাই দিলাম, সে গোসা হলো, নেব না, আসো না, এই পয়সা নেব না আমি, বস পয়সাগুলি ফেলে চলে গেল। আমি বিপদে পড়লাম যে কোন মানুষের হক নষ্ট হলে কে আমাদের পার পাওয়ারটা কোনো উপায় নেই, মাখলুকের হক, হুকুকুলিবাদ, হুকুকুল্লাহ, হুকুকুলিবাদ, আল্লাহর হক নষ্ট করলো কে আমাদের শাস্তি, মানুষের হক নষ্ট করলেও কে আমাদের দিন শাস্তি, তাই মুসলমানের হক হোক অমুসলমানের হক হোক। শুনি যে অনেকে অমুসলিমদের সম্পত্তি দখল করতে থাকে, এটা কি নাস্তা? যে এটা এটা গ্রহণ করতে থাকলে কোন হিসাব কিতাব হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজি শরীফে হাদিস আছে, ইন্নামা বাজালু আমওয়ালহুম লিতাকুনা আমওয়ালহুম কামওয়ালিনা ও দিমাহুম কা দিমাইনা, দিমাগিনা, হ্যাঁ না, ও দিমাহুম কা দিমাইনা। যে সকল অমুসলিমরা মুসলিম দেশে বসবাস করে, তারাও তো রাষ্ট্রের যেটা পাওনা সেটা পরিশোধ করে। রাষ্ট্র তাদের উপরে যে ট্যাক্স হোক যে নামে হোক একটা নির্ধারিত করে দেয় না, সেটা তারা পরিশোধ করে। এই সূত্রে তাদের জান মালের পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা মুসলমানদের দায়িত্ব, মুসলমানদের কর্তব্য, রাষ্ট্রেরও কর্তব্য, প্রত্যেক মুসলমানেরও দায়িত্ব। প্রিয় বন্ধুরা, আমরা মন্ত্রে বিশ্বাসী না, আমরা তো কেবল ইসলামের উপরে ইসলামে বিশ্বাসী। ইসলাম তো এক পূর্ণাঙ্গ দিন, একটা পূর্ণাঙ্গ আদর্শ, এক পূর্ণাঙ্গ আলোকদীপ্ত জীবন ব্যবস্থা। তো কোনো এক বিষয়ে তো এমন নাই যে ক্ষেত্রে ইসলামের কোনো গাইডলাইন নেই, দিক নির্দেশনা নেই। তো আল্লাহ আমার ওই কর্ম, আমার ওই শ্রমিক পয়সা না নিয়ে চলে গেল, আমি বিপদে পড়ে গেলাম, তা আমি কি করতে পারি? আমি ওর পয়সাগুলো হেফাজত করলাম, ভাবলাম যে কোনোদিন যদি আসে নিয়ে যাবে, কিন্তু আমার ভাই যাতে উপকার হয় এজন্য এটাকে ব্যবসায় লাগাইলাম, একটা মাল কিনি বিক্রি করি কিছু লাভ হয়, ওরই খাতে এটা জমা রাখি, কি কথা বোঝেন নেই, ওরই ফান্ডে জমা রাখি, আবার আরেকটা মাল কিনি বিক্রি করি, তা আবার একটু পয়সা বাড়ে। এই করতে করতে ছাগল কিনলাম, ফের গরু কিনলাম, ফের উট কিনলাম, ছাগলের পাল, উটের পাল, গরুর পাল, এগুলি সামাল দিবে কে? আমি তো পারি না, রাখাল রাখলাম। এইভাবে মাল এত বাড়লো, হঠাৎ একদিন আমার সেই ভাই এসে হাজির আর ঝাঁঝালো ভাষায় বললো, এই আমার পয়সা দো, আমার পাওনা দো। আমি তাকে বললাম যে আসো, নিয়ে গেলাম এই ছাগল গরু উটের পাল, হ্যাঁ এই মুসলিম শরীফের সরা নববী দেখেন, সরহে নববী, এই সবগুলোর সামনে নিয়ে তাকে বললাম যে নেও ভাই এগুলি সব তোমার। সে বিরক্ত হয়ে আমাকে বলে, হ্যাঁ মিয়া আমার বৈধ পাওনা, আমি তোমার কাছে চাইলাম, আমার সঙ্গে তিরস্কার করো। আমি বললাম ভাই রে তিরস্কার না, ব্যাপারটা হচ্ছে এই, তোমার ওই ওই সম্পদ, ওই অর্থ, এটা আমি ব্যবসায় লাগাই বাড়াইতে থাকছি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বরকত দিছেন, বাড়তে বাড়তে সেটাই এই পর্যায়ে আসছে। ও আচ্ছা, তাই আরামসে তার এই সবগুলো মাল সম্পত্তি সে নিয়ে একদম চলে গেল। আমি তাকায় তাকায় দেখতে থাকলাম, আয় আল্লাহ এই কাজটা যদি শুধু আপনার সন্তুষ্টির জন্যই করছিলাম, আল্লাহ বিপদ থেকে মুক্তি দেয়। হঠাৎ পাথর আরো সরে গেল, শুনতেছেন ভাইরা? পরে একজন বলল যে আয় আল্লাহ আমার একটা আস্ত বোন ছিল, ওই যে সেটা, আয় আল্লাহ তো আমি তো ওর শর্ত হিসাবে স্বর্ণ মুদ্রা উপার্জন করে নিয়েও আসলাম, বরং তার সামনে পেশ করলে সে পয়সাগুলো নিয়েও গেল। এরপরে যখন আমার যখন চাহিদা, আমার মতলব পূরণ করতে গেলাম, তখন সে বলে বসলো, হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো। যেই বললো আল্লাহকে ভয় করো, আমি কাঁপতে থাকলাম, আর সাহস হলো না এই পাপে লিপ্ত হওয়ার। হে আল্লাহ আমি সরে আসছিলাম, সেদিন যদি একমাত্র আপনার জন্যই, আপনার ভয়, আপনার সন্তুষ্টির জন্যই আমি সে গুনাহ থেকে বিরত থাকছিলাম, বিপদ থেকে মুক্তি দেন। পাথর একদম পুরাটা সরে গেল, শুনতেছেন ভাইয়েরা? আল্লাহ পাক আমাদের সকলকে পূর্ণ ঈমান এবং ইসলামী জিন্দেগি চর্চা করার, আমল করার, সেভাবে পূর্ণ আলোকদীপ্ত জীবন গড়ার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি আয়াত মহান রব্বুল আলামিনের! আমার প্রিয় ভাইরা, মহান রব্বুল আলামিন বলেন কোরআন শরীফে, আল্লাহ পাক এক তো এইভাবে ডাক দিয়েছেন মানুষদেরকে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, সকলকে ডাক দিয়ে কথা বলছেন। আবার যখন ঈমান আনছে কেউ, ঈমান বলাদের ডাক দিয়ে আবার কথা বলছে, ওরা তো কথা শুনলই না। বললাম যে ঈমান আনো, আমাকে মানো, আমার রসুলকে মানো, আখেরাতকে বিশ্বাস করো, ওরা মানলো না। তোমরা যারা মানছো, তোমাদের জীবনটা চালাবা কিভাবে, গড়বা কিভাবে, সাজাবা কিভাবে, সেটা তোমাদেরকে বলি। ওইটা আবার আল্লাহ পাক বয়ান করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইয়ুহয়িকুম। ঈমানওয়ালারা, আল্লাহর রাসূলের কথা শুনলেই, ডাক শুনলেই সাড়া দিবা, তাহলে তোমাদের সত্যিকার জীবন নসিব হবে। আল্লাহর রাসূলের যে কোনো কথা মানলে মানুষের জীবন নসিব হয়, শুনতেছেন ভাইরা? আমরা মনে করি আমরা সবাই মানুষ, আর অনেক লেখক এবং গবেষক এবং চিন্তাবিদ এবং সাহিত্যিকরা, কলামিস্টরা লিখতে থাকেন মানুষ শ্রেষ্ঠ সারা জাহানে, কিন্তু তাদের এই কথাগুলো বোধহয় খেয়ালে থাকে না যে আল্লাহ পাকের এই পৃথিবীতে নমরুদরাও ছিল, আবু লাহাবরাও ছিল, আবু জাহালরাও ছিল, সাদ্দাদরাও ছিল, হ্যাঁ জালেমরাও ছিল, ইনসাফওয়ালারাও ছিল, এ সবগুলো মানুষও কি শ্রেষ্ঠ? পবিত্র কোরআন রব্বুল আলামিন যেমন বলছেন যে লাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানদেরকে আমি সম্মানে ভূষিত করছি। এটার থেকে মানুষ মনে করে আমরা মানুষ, আমরা সেরা। কি কথা বুঝেন নাই? এই আয়াতটা বুঝলে ঠিক মতো ওই যে গবেষক, ওই যে অনুবাদ, আর ওই যে ইংলিশ অনুবাদ, বাংলা অনুবাদ, উর্দু অনুবাদ দেখে দেখে মনে করেন আমি কোরআন বুঝে ফেলছি, আমি বোখারি শরীফ পুরোটা বুঝে ফেলছি। হ্যাঁ কাররাম না বনি আদম বুঝলে এই ভুলটা করতো না লোকটা। কাররাম না বনি আদম মানে কি? আমি আদমের সন্তানদেরকে সম্মানিত করছি, সম্মানে ভূষিত করছি। তার মানে কি হলো? মাওলানা জালালউদ্দিন রুমির একটা কথা শুনলে এই এই আয়াতের ব্যাখ্যা বুঝতে সহজ হবে, যে ইকে মি বিনে খিলাফে আদমান নেস্তান্দ আদম খিলাফে আদমান, যাকে তুমি দেখো তার জীবনে হযরত আদমের উন্নত চরিত্র নাই, উন্নত আদর্শ নাই, সে আদমের সন্তান না, সে মানুষ না, মানুষের বাইরে। কি শুনতেছেন ভাইয়েরা? মানুষের কভার আছে, দেখতে মানুষের মতো মনে হয় কিন্তু সে মানুষ না। ইকে মি বিনে খিলাফে আদমান নেস্তান্দ আদম খিলাফে আদমান, এই আয়াতে পাক আল্লাহ পাক আদমের সন্তান বলে বুঝাইছেন, তুমি আদমের যোগ, আদমের সন্তান বলার মতো উপযুক্ত যদি হও নিঃসন্দেহে তুমি সম্মানিত। এইটাই যে আয়াতে পাকের অর্থ। আরেকটা আয়াত তার দলিল শুনতেছেন ভাইরা, আল কোরআন ইউফাসসিরু বাযু বাযান, কোরআনের এক এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা করতে থাকে। যেমন আল্লাহ পাক এক আয়াতে বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, যে তোমাদের মধ্যে অধিক সম্মানিত তারা যে অধিক আল্লাহ ভীতি ওয়ালা। কি কথা বুঝেন নাই? আল্লাহর ভয় যার মধ্যে আছে সে সম্মানের আসন লাভ করে, যে আল্লাহকে পরভয় করে না সম্মানের আসন তার জন্য না। কি কথা বুঝতেছেন ভাইরা? আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ মুক্ত জিন্দেগী নসিব করেন। আমার প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জীবনের সবকিছু সুন্দরভাবে গড়ার সকল সামা মূল্যবান উপাদান আমাদেরকে দিয়ে গেছেন, যদি সেটার আমরা কদর করি তো আমরা দামি হব, আমরা সম্মানিত হব, দুজাহানে আমরা নিঃসন্দেহে সফলকাম হবই হব ইনশাআল্লাহ তাআলা। ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন যদি তোমরা মুমিন হও নিঃসন্দেহে তোমরা বিজয়ী, তোমরা সর্বোচ্চ আসনে আসেন। কিন্তু আমরা যারা এটা বলি, আমাদের মধ্যে পোশাক অমুসলিমদের, চেহারা সুরত অমুসলিমদের মতো বানায় রাখি, কৃষ্টি কালচার অমুসলিমদের মতো, আমল আখলাক সে বিদর্ভীদের মতো, কাফের মুর্শিদদের মতো। ইসলাম, ইসলাম যে গুণাবলী শিক্ষা দেয় সেই গুণাবলী আমাদের মধ্যে থাকলো না। এই আয়াতে যে সুসংবাদ, যে সম্মানের ঘোষণা দেওয়া হয়েছে সেটার কি যোগ্য তখনও আমরা থাকি? একটা ঘটনা থেকে স্পষ্ট হবে, এক দুটো ঘটনা বলি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মাপের একজন সাহাবী, একজনের সঙ্গে ব্যবহার একটু অসুন্দর করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেই বললেন ইয়া আবু যর ইন্নাকা মুরউন ফীকা জাহিলিয়াতুন, হে আবু যর তুমি এমন একটা মানুষ এখনো তোমার মধ্যে জাহিলিয়তের কিছু অংশ রয়ে গেছে। শুনতেছেন ভাইরা? বুখারি শরীফের এক হাদিস আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুনতু আজরিবু গোলামান লি, আমি আমার এক গোলামকে মারতেছিলাম, হঠাৎ শুনলাম পিছন থেকে কেউ বলছেন ইয়া আবু মাসউদ লাল্লাহু আকদারু আলাইকা মিনকা আলাইহি, হে আবু মাসউদ তুমি গোলামের উপর যতটা ক্ষমতা ধর মহান আল্লাহ তোমার উপর তার চেয়ে বেশি ক্ষমতা ধর, আর তোমার তার চেয়ে বেশি শক্তি ধর। আবু মাসউদ আনসারী বলেন ফালতাফাত্তু ফাইজা হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পিছনে তাকায় দেখলাম তিনি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি কাঁপতে থাকলাম, আমি তখন বললাম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুয়া হুরুন লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য তাকে আমি আজাদ করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে লাউ লাম তাফআল لفعت كالنار او قال لمست كالنار হে আবু মাসউদ, এই গোলামের উপর তোমার দ্বারা যে জুলুমটা হয়ে গেছে সেটার ক্ষতিপূরণ স্বরূপ তাকে ক্ষমা, তাকে আজাদ করে দিয়া যদি তাকে সন্তুষ্ট করে না দিতে পারতা না দিতা তাহলে জাহান্নামের আগুন তোমাকেও গ্রাস করত। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। আমরা একটু আমল ভালো হলে, একটু ওয়াজ নসিহত বেশি করতে পারলে, দিনের মেহনত খেদমত একটু বেশি করতে পারলে, তো তখন কি আমরা ইসলামের অন্যান্য বিধানের ক্ষেত্রে স্বাধীন হয়ে যাই? সেখানে কি লাগামহীন হওয়ার কোন সুযোগ আছে? এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমুল্লাহর এক সুযোগ্য শিষ্য কাজী আজিজুল হাসান মুরজুম রহমতুল্লাহ আলী, যিনি একজন কবিও ছিলেন, তিনি বলতেন ওয়াদায়ে গালবা হে মুমিন কে লিয়ে কুরআন মে ফির জো তো গালিব নহি কুছ কসর হে ঈমান মে। মুমিনের জন্য নিশ্চিত বিজয়ের সুসংবাদ আছে পবিত্র কোরআনে। তারপর হে মুমিনরা, মুসলমানরা, তোমরা যে বিজয়ী না, বরং বিধর্মীদের দ্বারা, অমুসলিমদের দ্বারা, কাফের মুশরিক দ্বারা কেবলই নির্যাতিত নিষ্পিষ্ট হচ্ছ কেন? কারণ কি? নিশ্চয়ই তোমার ইমানি জিন্দগিতে কোন খুঁত আছে, কোন ত্রুটি আছে, কোন ঘাটতি আছে, সেটা সংশোধন করো, তো নিশ্চয়ই আল্লাহ পাক রহমত তোমার দিকে মোতাবজ্জ হবেই। শুনতেছেন ভাইরা? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহু হাক্কা তুকাতিহি। আল্লাহ পাক বলেন হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, কামেল ভাবে পূর্ণ ভাবে ভয় করো, অর্থাৎ জীবনের সব ক্ষেত্রেই আল্লাহর পূর্ণ আনুগত্য করো, পূর্ণভাবে আল্লাহ পাকের বাধ্যগত হও, আল্লাহরই হয়ে থাকার কারো থাইব না। নেই হো কিসি কা তো কিউ হো কিসি কা, উনি কা উনি কা হুয়া যা রহা হো, আমি এক আল্লাহ, আমি আর কারোই না, এইরকম রংওয়ালা হো। হ্যাঁ না, শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছিলেন মুয়াখিদ চে বর পায় রেজি জরস চে ফৌলাদ হিন্দি নহি বর সরস, উমেদ ও হেরা সসনা বাসদ যে কাস হামি নস্তে বুনিয়াদে তৌহিদ ও বস। ইমান বলা যে হয়, তৌহিদ বলা যে হয়, কারো কোনো ভয় করে না, কোনো শক্তি হয় নাই, কোনো কিছুর প্রতি লোভ নাই, লিপসা নাই, এমনটা মুক্ত পবিত্র জিন্দগি বলা হয়, অন্তরাত্মা বলা হয়। কিন্তু আমরা কোন রক্ত চক্ষু দেখলে কাঁপতে থাকি, একটু লোভের সুযোগ হলে আমরা নিজের সব ইসলামী মেহনত চেষ্টা সবটাকে ভুলুণ্ঠিত করে অর্থ লিপ্স হয়ে উঠি। আমরা কি মুয়াক্কিদ হলাম, কি মুমিন হলাম, কি মুসলমান হলাম? আল্লাহ তাআলা আমাদেরকে কামেল ঈমান নসীব ফরমায়া দেন, কামেল তাকওয়া নসীব ফরমায়া দেন। কোরআন সুন্নার আলোতে পূর্ণভাবে আল্লাহ তাআলা আমাদেরকে আলোকিত করে দেন এবং দুজাহান আমাদেরকে আল্লাহ তাআলা সফল কাম বানায় দেন। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতির কি অর্থ? এটা তো বুঝাই যায়। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি মানে যে আল্লাহকে ভয় করার মতো ভয় করো, বুঝা যায় না? কিন্তু আশ্চর্য, বিখ্যাত মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবী হযরতে বিখ্যাত মুফাসসির এবং ফকীহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনই ফকীহ ছিলেন, মুফাসসিরও ছিলেন, এই আয়াত পাকের ব্যাখ্যা করছেন কি যে এই আয়াতের অর্থ হল ফলা ইউসা ওয়াই ইউজ করা ফলা ইউনসা ওয়াই ইউজ করা ফলা ইউকফরা। আল্লাহকে ভয় করার মতো ভয় করার অর্থটা কি? যে তোমরা দুনিয়ার যে কোনো জায়গা থাকবে, যেই হালেই থাকবে, সর্বহালে সর্ব জায়গাতে আল্লাহকে ভয় করবে, মানে আল্লাহ তাআলার হুকুম পালন করবে, আল্লাহ পাকের পূর্ণ অনুগত বাধ্যগত থাকবে, আল্লাহর আনুগত্যের বাইরে যাবে না, আল্লাহর কোনো নাফরমানিতে তোমরা কশ্চিন কালও লিপ্ত হবে না। আল্লাহ পাকের আনুগত্য আল্লাহর বন্দেগি রহমত নিয়ে আসে, আর আল্লাহর নাফরমানি আজাব নিয়ে আসে। কি ঠিক কিনা ভাইরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহ আখফা সালাসান ফি সালাস, আল্লাহ পাক তিন জিনিসকে তিন তিন জায়গাতে গোপন করছেন, আখফা রিজাহু ফি তাআতিহি ওয়া সাকাতাহু, আখফা রিজাহু ফি তাআতিহি ওয়া সাকাতাহু ফি মাসিয়াতিহি ওয়া আউলিয়াহু ফি ইবাদিহি। এর অর্থ কি, যেখানেই নেক আমল, যেখানেই আল্লাহর আনুগত্য, যেখানেই আল্লাহর হুকুম পালন, সেখানেই আল্লাহর সন্তুষ্টি, সেখানেই আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়। আর যেখানেই বান্দা গুনাহে লিপ্ত হয় সেখানেই আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যান, অসন্তুষ্ট হইলেই আল্লাহ পাকের রহমত তার থেকে উঠে যায়, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আর আউলিয়া ফি ইবাদিহি, যে সব মানুষ সাধারণ মানুষদের মধ্যে আল্লাহ পাক তার বিশিষ্ট বান্দা আউলিয়াদেরকে গোপন রাখেন। সবাই মনে করে উনিও নামাজ পড়ে আমিও নামাজ পড়ি, কিন্তু আমার নামাজ এখনো আমি আল্লাহ বলা হইতে পারি নাই, কারণ অনেক দোষের কাজ আমি ছাড়তে পারিনি। আরেকজনের নামাজও পড়েন কিন্তু সেই নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তার নামাজ তাকে সকল অন্যায় থেকে একদম বিরত এবং পবিত্র বানায় দিছে। এইরকম নামাজ, এরকম নামাজ যদি হয় তো এই নামাজ মুমিনকে অনেক উর্ধে উঠায়, অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন বানায়। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য এতটা তাকিদ করেছেন, সে ব্যাপারে আমরা কতটুকু অগ্রগামী। আল্লাহ তাআলা আমাদেরকে কামের নামাজ পড়ার তৌফিক দান করেন, ইকামাতুস সালাতের তৌফিক দান করেন। আমিন। আয়ুতা ফালা ইউসা ওয়াই ইউজকারা ফালা ইউনসা, এই ব্যাখ্যা কার ভাই? সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা কি, আয়ুজ করা ফলা ইনসা, দুনিয়ার যে কোনো জায়গা থাকবে সর্বহালে আল্লাহ, আল্লাহকে স্মরণ রাখবে এক মুহূর্তের জন্য, আল্লাহকে না ভোলা। হ্যাঁ, যেখানেই থাকে আল্লাহকে স্মরণ করি, লব্বে হরদম জিকির বি হো, দিল বে হরদম ফিকির বি, ফির তো বিলকুল রাস্তা হয় সাফ তা দরবারে সাফ। যদি আল্লাহর জিকির ওয়ালা জবান হয়, আল্লাহ পাকের ধ্যান ওয়ালা অন্তর হয়, যেখানেই থাকি আল্লাহর জিকির আল্লাহর ধ্যান, ইনশাআল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত রাস্তা একদম ক্লিয়ার, একদম পরিষ্কার ইনশাআল্লাহ তাআলা। জিকির ওয়ালা জিন্দেগি। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে সর্বদা আল্লাহকে স্মরণ রাখে, ভুলে না, গুনাহ করবে কেমনে? কি যখন মদ খায় আল্লাহকে স্মরণ করতে করতে খায়, হ্যাঁ চুরি করে আল্লাহকে স্মরণ করতে করতে চুরি করে, ডাকাতি করে, জুলুম করে, জমি দখল করে, খুন করে, আল্লাহকে স্মরণ করতে করতে, আল্লাহ পাকের জিকির যখন অন্তরে থাকে তো গুনাহ থেকে বাঁচারও তৌফিক হতে থাকে। এজন্য কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করবে। শুনতেছেন ভাইরা? এবং সকল কাজে সব জায়গাতে সব হালতে আল্লাহ পাকের নেয়ামতের শুকর গুজারি করতে থাকা, দিন রাত সর্বদা আল্লাহ পাকের শুকর গুজারি করতে থাকা, কোশ্চিন কাল না শুক্রি না করা, অকৃতজ্ঞতা না করা। ভারতে এক বুজুর্গ ছিলেন মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ, তিনি বলতেন যে জাহাজ যেরকম উড়ে দুইটা ডানার দ্বারা, পাখি উড়ে দুইটা ডানার দ্বারা, আল্লাহ পর্যন্ত উড়বার জন্য মুমিনের দুইটা ডানা, একটার নাম সবর আর একটার নাম শুকর। যদি নেয়ামত আসলো শুকর, মুসিবতে সবর, এই আমলের উপর যে অটল, নিঃসন্দেহে আল্লাহ পর্যন্ত পৌঁছবে। শুনতেছেন ভাইরা? বাবার শ্রী সাবিরিন, পবিত্র কোরআন রব্বুল আলামিন বলছেন হে রসুল, যারা সবরের জিন্দেগি ওয়ালা, সবরের উপর প্রতিষ্ঠিত, তাদেরকে জান্নাতের সুসংবাদ শুনেই দেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাক যে সবরের শিক্ষা দেয়, সেই শিক্ষার উপরে আমলের তৌফিক দান করে, সেই সবর ওয়ালা আমাদেরকে বানান। সেই সবর ওয়ালা, এই জন্য বললাম সেই সবর তো তিন প্রকার, কি কথা বুঝলেন না? সেই সবর কয় প্রকার ভাই? তিন প্রকার। আমরা মনে করি সবর মানে ধৈর্য, ওই যে বাংলা ওই অনুবাদ পড়ছি ওইটুকুই খালি মনে আছে, সবর মানে ধৈর্য ধরেন, মেয়া ধৈর্য ধরেন, সবরের খালি এই অর্থ। কোরআন সুন্নার আলোকে সবর তিন প্রকার, একটা হলো সবর ইন্দাল মুসিবা, মুসিবত বিপদ আপদ আসলে সবর করা মানে পেরেশান না হওয়া, অস্থির না হওয়া, আল্লাহর উপরে অভিযোগ অনুযোগ না করা, না মনের মধ্যে কোনো অভিযোগ লালন করা, না জবানে মুখে কোনো অভিযোগ উচ্চারণ করা। কি কথা বুঝুন না? তো মনে মুখে কোনো অভিযোগ তার নাই, আর অতিষ্ঠ হয় নাই, আল্লাহর পক্ষ থেকে যখন যে হাল আসছে এটার উপর সে রাজি আছে, খুশি আছে, অসন্তুষ্ট না, ও সবর হয়ে গেছে। কি কথা বুঝেন নাই? এখন চোখের থেকে পানি পড়ে, আব্বা আম্মার ইন্তেকাল হয়ে গেছে, কান্দে, এটা সবর বিরোধী না, এটা সবর বিরোধী কাজ না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়ে গেছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাঁদতেছিলেন, চোখ থেকে অশ্রু ঝরতেছিল। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কান্দেন, সাহাবী মনে করছেন এটা তো সবর বিরোধী মনে হয়, তিনি আমাদেরকে সবরের শিক্ষা দেন, নবী হয়ে সবরের উল্টা তো করতে পারেন না, তাহলে বিষয়টা যাইনি একটু ক্লিয়ার করা দরকার না? এই ছিলেন সাহাবায়ে কিরাম, বিষয়টাকে পরিষ্কার করে বুঝতে চাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ব্যাখ্যা করে বললেন যে এইটা সবর বিরোধী না, এটা হলো সন্তানের প্রতি নিজের মায়া মহব্বতের বহিঃপ্রকাশ। কি কথা বুঝেন নাই? সন্তানের প্রতি মহব্বত করা, তার প্রতি আন্তরিকতা, স্নেহ মায়া এবং সেটার প্রকাশ, এটা সন্তানের হক, সেটাই হচ্ছে আমার দ্বারা, এটা সবর বিরোধী না। এজন্য কান্নাকাটির সময় চিৎকার করা, বিলাপ দেওয়া, এটা ঠিক না, এমনটা উচিত না। এটা ইনডাইরেক্টলি যেন আল্লাহর বিরুদ্ধে যেন একটা আমি কিছু বলতে চাইলাম, হ্যাঁ আপনি এটা কি করলেন, এটা কি ঠিক করছেন, অবস্থার ভাষা যেন এমনটা একটা চিত্র ভাইসা উঠতে থাকে। এজন্য বিলাপ দেওয়া, চিৎকার করা ঠিক না, এটা গুনার কাজ। কিন্তু কান্না আসে, কানলো, চোখের পানি পড়লো, হ্যাঁ, অথবা মুখে এক হাত কথা, আরে আমার আব্বা এরকম করলো, এতে কোনো দোষ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে যখন বিদায় নিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ছুটলেন এবং কপাল মুবারকে চুমু খেলেন এবং তিনি বললেন, তিউতা হাইয়্যান ওয়া মাইতান, মনের বেদনা কিভাবে আর বলবেন, খালি এটুকু বললেন, আপনি যখন জীবিত ছিলেন তখনই আপনি নিঃসন্দেহ কত ভালো, হ্যাঁ, কত উন্নত, কত শ্রেষ্ঠ, কত পবিত্র, আর যখন তোকে দুনিয়া থেকে চলে গেছেন নিঃসন্দেহ তখনও আপনি ভালো, যেমনটা আপনি দুনিয়াতে তেমনটা পরকালও আপনি ভালো, আপনি উত্তম, আপনি সুন্দর, আপনি শ্রেষ্ঠ। একটু কথার মধ্যে কতগুলো কথা বললেন, এই যে মনের মহব্বতের একটা জ্বালা এইভাবে প্রকাশ করিয়ে দিলেন। কি কথা বুঝেন নাই? এরকম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কিছু বললেন, আবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কিছু বললেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা যা করলেন তো করলেনই। তিনি তো শোকের যন্ত্রণায় এতটা বিবল হলেন, এত অস্থির হয়ে গেলেন, তিনি বললেন, যদি কেউ বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে গেছেন, তাহলে আমি তার গর্দান উড়িয়ে দেব। এটাও তার মহব্বতের তীব্রতারই একটা বহিঃপ্রকাশ ছিল, অনিয়ন্ত্রিত প্রকাশ ছিল। কি কথা বুঝেন না ভাইরা? তো হযরত উমরের এই আমলটা, এটা কি সবর বিরোধী ছিল? এটা সবর বিরোধী না, আল্লাহর ব্যাপারে অসন্তুষ্টি নাই, অভিযোগ নাই, হ্যাঁ না, অতিষ্ঠতা নাই, অস্থিরতা নাই, হ্যাঁ, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার তীব্রতা, তিনি অস্থির হয়ে গেছেন। তো এজন্য সবর মুসিবতের সময় করা, আসবর ইন্দাল মুসিবা, আর একটা আসবর আলা তাওয়া, সবরের আরে করতে হলো আল্লাহ পাকের যেখানে যে বিধান, যে আদেশ, সেটার উপরে অটল থাকা। কি কথা বুঝেন না? এটাকেও সবর বলে। এই সবর মানে মজবুতি, অটলত্ব, অবিচলতা। আর আরেকটা হলো সবর আনিল মাসিয়া, আল্লাহ পাক যে সকল কাজ নিষেধ করছেন, গুনাহ, সেই গুনার কাছ থেকে বিরত থাকা। এখানে মানে সবরুন নফসে আনিল মাসিয়া, নিজেকে সে গুনাহ থেকে দূরে রাখা, ফিরায় রাখা। এই তিন রকমের সবরের ক্ষেত্রে যে সফল কাম, তাদেরকে বলে সিদ্দিকীন। কি শুনতেছেন ভাইরা? সবর মুজিদান ও সিদ্দিকী সুদান, এই রকম তিন সবরে যারা সফল কাম, তাদের জন্য আয়াতে পাক সুসংবাদ, ওবার সিরিজ সবরিন, যে সবর ওয়ালাদেরকে সুসংবাদ দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবর শুকর করার তৌফিক দান করেন। আর কি পড়ছিলাম ভাই মাওলানা? এটা তো মোটামুটি কিছু বলা হয়ে গেছে। আর হাদিস শরীফ, ও ওই যে হাসির ব্যাপারে একটা বলছিলাম, ওনার মনে আছে, ফালিয়াজাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, যে ওদেরকে বলো যে ফালিয়াজাকু, তারা যেন কম হাসে এবং বেশি বেশি কান্দে না। এইটার থেকে অনেকে মনে করে যে আল্লাহ তো হাসতে মানা করছে, হাসতে মানা করলো কই? যদি আয়াতকে বাহ্যিক অর্থে গ্রহণ করা হয়, যদি হয়, তাহলে তো হাসতে মানা করেন নি, কম হাসতে বলছেন, কি কথা বুঝেন নাই, বেশি কানতে বলছেন, কিন্তু বাস্তবটা কি? তাফসিরে মাজারিতে এইখানে পূর্ণটা পড়েন তো বুঝতে পারবেন, তাফসিরে বয়ানুল কোরআনে মারিফুল কোরআনে পূর্ণটা পড়েন বুঝতে পারবেন, ক্লিয়ার হবে। এই আয়াতে পাক পুরোটা হলো ফালিয়া যাকু খালিলান ওয়ালিয়াবকু কাসীরা জাযাম বিমা কানু ইয়াকসিবুন, এই পুরো আয়াতটা পড়তে হবে। এই আলবেদা ওয়ান নিহায়াতে অমুক সাহাবীর ব্যাপারে এই লিখছে এই লিখছে এই লিখছে, কিন্তু কিছুটা পড়লাম বাকিটা পড়লাম না, ইনকমপ্লিট কথা পড়ে এটা উদ্ধৃত করে দিলাম এক বইতে, আর মুসলমানরা পড়ে পড়ে বিভ্রান্তির শিকার হচ্ছে, কি কথা বুঝেন নাই। এজন্য কোন একটা বিষয় পড়লে পুরাটা এক পিস পড়া চাই, তখন বিষয়টা পরিষ্কার হয়। এই আয়াতে পাক আল্লাহ পাক বলেন ওরা যেন কম হাসে এবং বেশি বেশি আজকে কামতে থাকে, ওদের নিজ কৃতকর্মের ফলস্বরূপ, কৃতকর্মের ফলস্বরূপ। এটা কোন জায়গায় কৃতকর্মের ফল কোনখানে হবে, দুনিয়াতে না আখেরাতে? এই আয়াতে পাকে মূলত কাফের মুশরিক যারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে তাদেরকে রকমারি শাস্তি দেওয়া হবে, নানান সুরে নানান ভঙ্গিতে তাদের শাস্তির মাত্রা বাড়ানো হবে, তীব্রতর করা হবে। ওর মধ্যে একটা অংশ হলো তাদেরকে ফেরেশতারা বলবে হেই হাসা টাসা বন্ধ কর, কানতে থাক কানতে থাক কানতে থাক, বলে আরো কান আরো কান, এখন কান্দার দিন আসছে তোদের, কি কথা বুঝেন নাই। এটা কেন বলা হবে? জাযাম বিমা কানু ইয়াকসিমুন, তাদের এই ইহত পথে দুনিয়ার জীবনের কৃতকর্মের ফলস্বরূপ। এটা ওখানে বলা হয়েছিল আসো আল্লাহকে মানো রসুলকে মানো, হ্যাঁ আল্লাহর দিন এবং ইসলাম গ্রহণ করো, সেটা শুনো নাই, যদি শুনতাম তাহলে আজকে তোমাদের হাসির দিন ছিল, আনন্দের দিন ছিল, এখন আর আনন্দের দিন নাই। বাকি হলো কম হাসো, এটা কি? এটা ওটা মাত্রা বাড়ানোর জন্য আরেকটা, এমনি তো হাসতে পারে না, হাসলে একটু কম কম হাসেন আর কি, বেশি আসেন না, তার মানে এটা একটা গোসা এবং ক্রোধের বহির প্রকাশ। এ আয়তে পাক দ্বারা হাসির বিরুদ্ধে ওয়াজ করা সই কিভাবে, কি কথা বুঝেন নাই। যাই হোক, আরেক হাদিস আরো স্পষ্ট, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন কোন মোমেনকে যদি হাসতে দেখো তখন দোয়া দিও আজাকাল্লাহ সিন্নাক, আল্লাহ তোমাকে হাস্য জল ডাকুক, কি কথা বুঝেন নাই। কোন বাবা যদি দেখতে পান আমার পাঁচ ছটা ছেলে সবগুলি গালভার করে আছে, চেহারা মলিন, কি হলো, বিবিরে জিজ্ঞেস করে কি ওদের কি হয়েছে, কি জানে আমি জানি না, বাবার মন খারাপ পেরেশান, ঘুমাইতে গেছে ঘুমই আসে না, বাপ তো আব্বা আম্মার অন্তরে সন্তানের প্রতি কি পরিমাণ মহব্বত, বাপ মা নিজেকে এতটা মহব্বত করে না সন্তানকে যতটা মহব্বত করে ভালোবাসে, কি কথা বুঝেন না, সন্তানের জন্য বাবা মা জীবন দিতে প্রস্তুত, এইরকম মায়া মহব্বত থাকে সন্তানের প্রতি নাতি নাতিনদের প্রতি। হ্যাঁ খিরে ওরা এরকম চিন্তিত কেন, মন খারাপ কেন, চেহারা মলিন কেন? আর যদি বাবা কোথাও থেকে আইসা দেখতে পায় যে ছেলেরা এক জায়গায় ছেলে মেয়েরা এক জায়গায় বৈশাখ কথাবার্তা বলে, কি হাসি খুশি হাসুর জল মনটা খুশি, ইয়া বিবির কাছে বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওরা দেখলো খুব খুশি, দিল জুড়ে গেছে মনটা ভরে গেছে। তো মা বাবা যদি নিজের সন্তানকে হাসুর জল দেখলে আনন্দিত হন আপ্লুত হন, তো মহান রব্বুল আলামিন চাইবেন যে তোরা সবসময় পেরেশানিতে মর, হাসতে যেন কোনোদিন না দেখি। এটা ইসলামের শিক্ষা হয় কিভাবে? আর আল্লাহ 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 রসুল সাল্লাল্লাহু আলাইহি এমন শিক্ষা তো দেন নাই, বরং হাসতে দেখলে বলছেন তোর চেহারা যেন হাস্যর জলই থাকে, মানে আজাকাল্লাহ সিন্নাক সিন্নুন এই জুজ বলে কুল মুরাদ, এটা মাজাজে মুরসালের এখানে এতলাক এবং ইস্তেমাল, এটা বালাগত এবং এই কালামের ফাসাদ, কথা বুঝুন নাই, অলঙ্কার সমৃদ্ধ কথা। আজাকাল্লাহ সিন্নাক, তোমার দাঁতগুলো যেরকম এই হাসির দ্বারা উজ্জ্বল, এরকম উজ্জ্বলই যেন থাকে। রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম তো এই শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। আমার প্রিয় বন্ধুরা, যেন হাসি এটা সুন্নতের খেলাফ না, কিন্তু হাসি যেটা দূষণীয় সেটা হলো নাফরমানির হাসি, গাফলতের মধ্যে হাসি। এজন্য রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম স্পষ্ট করে বলছেন লা তুকসিরে যেক ফাইন্না কাসরাতা যেকে তুমি তুল কাল, হাসির বেশি মাত্রা যেন না হয়, হাসতেই থাকে হাসতেই থাকে, তার এত বেশি হাসতে থাকা আলামত যে তোমার দিল আল্লাহ থেকে গাফেল এবং মুর্দা। দিলকে গাফেল বানানো মুর্দা বানানো এটা নিষেধ করছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম। এজন্য একজন জিজ্ঞেস করছিল এক সাহাবিকে যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাহাবিরা কি হাসতেন, এই কথা বুঝেন নাই তো? তিনি বললেন যে নাম কানু ইয়াযহাকুনা ওয়াল ঈমানু ফি কুলুবিহিম আযমু মিনাল জাবাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা হাসতেন, হাসতেন বটে, কিন্তু হাসির মুহূর্তেও তাদের অন্তরে ঈমান
হাসি হলকম আজ মেয়ে কর নহীন মগর জো মিল রা হ্যাঁ